This track was downloaded from FusionBD.com.
শুনছেন সবসময় রেডিও এবং চলছে ভূত এফএম। ভূত এফএম আপনাদের সবাইকে আমরা দিলাম,
তারপর আবার বিছানায় শুলাম। হঠাৎ মনে হলো ঘরটা খুব ঠান্ডা হয়ে গেছে, বাট বাইরে বাতাস নাই, গাছপালাও নড়ছে না। তখন রাত 2টা বাজে, আমি জানালা অফ করে দিলাম। হঠাৎ করে রুমের তাপমাত্রা নর্মাল হয়ে গেল, আমি পাত্তা দিলাম না। একটু পর হঠাৎ বাইরে প্রচন্ড ধূপধাপ শব্দ হচ্ছে। আমি জানালায় তাকিয়ে দেখি জানালা খোলা। আমি জানালার কাছে যেতে চাই, মানে একটু আগে কিন্তু জানালাটা বন্ধ ছিল এবং এখন তিনি দেখলেন জানালাটা খোলা, এবং জানালার কাছে যেতেই শব্দ বন্ধ হয়ে গেল। আমি জানালা বন্ধ করে দিয়ে আবারও ফিরে আসলাম, কিন্তু একটু পর দেখলাম জানালাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। আমি উঠে জানালা দিয়ে বাইরে তাকালাম, কিন্তু যা দেখলাম তাতে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম যেটা, সেটা হচ্ছে বিরাট একটা গাছ, সেই গাছের সাথে একটা বিভৎস চেহারার লোক ঝুলছে, এবং মনে হচ্ছে যে সে যেন গলায় ফাঁস নিচ্ছে, এরকম একটা দৃশ্য তিনি দেখতে পেলেন। এবং তিনি বলছেন যে জ্বলন্ত দৃষ্টিতে সেই লোকটি আমার দিকে তাকিয়ে আছে। আমি জোরে চিৎকার দিলাম, এরপর আর মনে নেই। সকালে দেখি আমি আমার দাদের বেডে, এক হুজুর আমার কাছে, এক হুজুর এসেছেন এবং তিনি আমাকে যেটা বললেন সেটা হচ্ছে যে রাতে ওই ঘরে না শোয়াটাই ভালো। রাজশাহী থেকে আভাস আমাদের এই ইমেলটি করেছেন, এবং আমি জানি না যে এটা কোনো হ্যালুসিনেশন ছিল কিনা, বা এটা ভুল দেখেছেন কিনা, বা কোনো স্বপ্ন ছিল কিনা, বাট মাঝরাতে এরকম কোন একটা ঘটনা দেখা বা এরকম কোন একটা স্বপ্ন দেখে ভোরবেলায় জেগে ওঠা, দুটো ব্যাপারই অনেক 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 বেশি ভয়ঙ্কর এবং অনেক অদ্ভুত টাইপের একটা অনুভূতি হওয়ার কথা। তো সেটাই নিশ্চয়ই হয়েছিল আভাসের, আমি ইমেলটি পড়েছি। আপনাদেরও নিশ্চয় অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো জানতে চাই এবং সেই ঘটনাগুলো আমাদের লিখে পাঠান। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি আমাকে রাজশাহী থেকে কাঁকনহাট থেকে জুয়েল আমাকে SMS করেছেন। এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাকে স্বাগতম, তিনি ফ্রম খুলনা, কেউ একজন SMS করেছেন, নামটি লেখেননি। আমাকে SMS করেছেন সীমানা, এবং আমি দেখতে পাচ্ছি আমাকে SMS করেছেন শির মিরপুর থেকে, মিরপুর অরিজিনাল 10 থেকে আর কি। আর ইমরান খান আমাকে SMS করেছেন, এবং তিনি SMS করেছেন সিলেট থেকে, অদিতি সিলেট থেকে SMS করেছেন। আকাশ আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রিয়াদ। এছাড়াও মৃদুলা আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন সৌরভ সিলেট থেকে, অসীম সাদিয়া SMS করেছেন আমাদেরকে, রিপন SMS করেছেন, রাইসা SMS করেছেন সিলেট থেকে, বা সিলেটের অনেক SMS দেখতে পাচ্ছি, ঈশান আজিমপুর থেকে SMS করেছেন, এবং পিঙ্কি SMS করে জানিয়েছেন খুব ভয় লাগছে। সো আপনি আপনার সেলফোনটি হাতে নিন এবং আমাদের SMS করতে থাকুন। আমরা তার মধ্যেই আমরা একজন, আমাদের যারা গেস্ট এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে একজনের ঘটনা শুনে আসি। আপনার নামটা একটু বলবেন।
আমি শাকিল বলছিলাম ক্যাটম্যান থেকে।
ওকে, সো শাকিল ভাই, আপনার জীবনের একটা অনেক বড় একটা সময় কেটেছে ঢাকার নাখালপাড়ায়।
জি।
এবং সেইখানে অনেক ধরনের ঘটনার সাথে আপনি পরিচিত, অনেক ধরনের ঘটনার আপনি সম্মুখীন হয়েছেন, এবং নাখালপাড়ার ঘটনা নিয়ে আজকে মানে আপনার এখানে আসা। এবং আপনি বলছিলেন যে এই সম্পর্কে, মানে নাখালপাড়াতে একসময় অনেক অন্যরকম অনেক কিছু ঘটতো, আপনি দেখেছেন মানে প্যারানর্মাল অনেক কিছুই ঘটতো। সো আসলে মানে কেন মনে হয় যে নাখালপাড়াতে এগুলো ঘটতো, বা এরকম কোন কারণ ছিল কি যে মানুষ খুব কম ছিল, ফাঁকা ফাঁকা, বা ওই জায়গাটা খারাপ ছিল, এরকম কিছু কি?
ঠিক তারা নাখালপাড়া বেশি ঘিঞ্জি এলাকা ছিল।
আচ্ছা।
প্রচুর গাছগাছালি ছিল, আর ঠিক রিজনটা আমি বলতে পারবো না, বাট কেন হতো, বাট ঘটেছে অনেক ঘটনা এবং নিজের চোখে অনেক ঘটনা দেখেছি এবং কানেও শুনেছি।
আচ্ছা, কানে শোনার ব্যাপারটা কি শুনতে পারি, যেহেতু রেডিও শোনা যায়?
শুনতে পেরেছি বলতে, কোন এক বাসায় জিন মানে কাউকে জিন ধরেছে এবং সেই জিনটাকে হয়তোবা তাড়ানোর জন্য হুজুর এসছে এবং এই তাকে হয়তোবা ঝাড়ু দিয়ে পিটানো হচ্ছে বা কোন ধরনের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে, অথবা এরকমও হয়েছে যে সেই জিনটা যাবার জন্য কারো কাছে গরু ছাগল এসব আবদার করছে,
আবদার করছে মানে চাচ্ছে যে তাকে দিতে হবে।
এটা হলো ডিরেক্ট শোনা না, পাশ থেকে হয়তোবা লোকজন বলছে সেগুলো সব সেগুলো শোনা।
আচ্ছা, তো আপনার সাথে আপনার বাসায় তো কিছু ঘটনা ঘটেছে, সেই সময় সেরকম কিছু ঘটনা নিশ্চয়ই আপনি আমাদের সাথে আজকে শেয়ার করবেন না?
হ্যাঁ, আমার বাসায় একটা ঘটনা ঘটেছিল, সেটা 1986 সালের কথা,
অনেক আগে,
অনেক আগে, আমি বেশ ছোট তখন, ক্লাস সিক্সে পড়ি এরকম হবে। তো আমাদের বাসায় একটা মেয়ে কাজ করতো, তার নাম ছিল খাতুন, আমার নানির বাড়ি থেকে এসেছিল সে।
আচ্ছা,
তো তাকে নিয়ে ঘটনাটা বেসিক্যালি, মেয়েটা দীর্ঘদিন ধরে আমাদের বাসায় কাজ করতো এবং আমার ছোট বোন ছিল, তাকে দেখাশোনা করতো। আমার বাবা মা দুজনেই চাকরি করতো, তারাও বাইরে চলে যেত এবং আমরাও স্কুলে চলে যেতাম, তো আমার ছোট বোনকে দেখাশোনা করতো, তারপর আমরা বেশ নির্ভরশীল ছিলাম।
আচ্ছা,
তা সে হঠাৎ করে একদিনের ঘটনা যেটা ঘটলো, যে স্বাভাবিক সে চুপচাপ থাকতো সবসময় এবং মাঝে মাঝে সে অন্য মনস্ক থাকতো, কাজের প্রতি মনোযোগ থাকতো না।
আচ্ছা,
আম্মা তাকে জিজ্ঞেস করতো কাজ করছিস না কেন, এরকম অনেক কিছু ঘটতো, তাই সেটা তো আমাদের বোঝার কোনো উপায় ছিল না যে কি সমস্যা।
আচ্ছা,
একদিনের কথা, রাতের ঘটনা, সে কখনো নামাজ পড়তে আমি কখনো তাকে আমি দেখিনি। তো আমি যে রুমে ঘুমাতাম সে রুমে খাটের কাছে দেখলাম যে সে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে।
আচ্ছা,
তা এবং ওই রুমটা অন্ধকার ছিল, বাট আমার আম্মার রুমটা আমার রুমটা মাঝখানে যে দরজাটা ছিল সেটা খোলা ছিল, সেখান থেকে আলো পড়ছিল। তা আমি হঠাৎ করেই আমি ওই রুমে আসলাম, এসে দেখি সে নামাজে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে কিছু সময় পরে দেখলাম যে সে তার গলাটা চেপে ধরলো,
নিজে নিজে
তার গলাটা চেপে ধরলো।
আচ্ছা,
চেপে ধরে সে গলা চাপ দিয়ে সে মাটিতে পড়ে গেল।
আচ্ছা,
এবং মাটিতে পড়ে যাওয়াতে সে তার যেগুলো রাতে খেয়েছিল সব বের হয়ে গেল।
আচ্ছা,
আমি সাথে সাথে আম্মাকে সেটা জানালাম, বাবাকে জানালাম।
আচ্ছা,
তারা চলে আসলো এবং তাকে নিয়ে আমরা পাশের রুমে নিয়ে গেলাম। এর মধ্যে আরো বেশ কিছু, মানে তার গোঙানির আওয়াজ ছিল, গলা বারবার চেপে ধরতেছিল, অস্বাভাবিক কিছু কথাবার্তা বলতেছিল যেটা ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না। আমরা তাড়াতাড়ি আমার রুমে নিয়ে যাই, তাকে শুয়ে দেওয়া হলো। শুয়ে দেওয়ার পরে আমরা চিন্তা করলাম যে কি করা যায়। তা আমাদের বিল্ডিং এর পাশের বিল্ডিং এ একজন ডক্টর থাকতেন, তাকে আমরা খবর দেওয়ার বললাম যে তাকে খবর দেওয়া দরকার। তা এর মধ্যে আমাদের উপরতলায় এক মামা থাকতেন, তাকে ডাকা হলো, উনি আসলেন এবং ওনাকে নিয়ে আমি সেই ডক্টরের বাসায় গেলাম। রাত তখন কটা বেজেছে, 12টা বেজে গেছে এরকম, এক্সাক্ট আমার সময়গুলো মনে নেই, আমার
দরকার নাই একদম এক্স্যাক্টলি সব।
তো আমরা ডাক্তারকে নিয়ে আসলাম, উনি আমাদের পরিচিত, আমাদের নেইবার ছিলেন। তো তাকে সে দেখলো, দেখার পরে উনি বলল যে মৃগী হয়েছে তার।
আচ্ছা, মৃগী রোগ হয়েছে।
তো এটা বলার পরে আমরা ঠিক আশ্বস্ত হতে পারলাম না, তবে আমাদের মধ্যে জিন জিনিসটা মানে আমরা প্রচুর ভাবে বিশ্বাস করতাম এবং আমাদের আশেপাশে এরকম অনেক ঘটনা ঘটেছে, এই জন্য আমাদের মনে একটা সন্দেহ জাগলো। আর প্রায় সে অন্য মনস্ক থাকতো, তা আমার মধ্যেও একটু সন্দেহ হলো, আমার মধ্যে একটু সন্দেহ হলো, বাবার মধ্যে সন্দেহ হলো এবং যিনি এসছেন তাদের মধ্যে সন্দেহ হলো। তা এর মধ্যে সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে। তা আমরা কি করলাম, এখন তাহলে একজন হুজুরকে ডাকা দরকার, এরকম একটা চিন্তা ভাবনা আমরা করলাম।
আচ্ছা,
কাকতালিয়া ভাবে
ওই ডাক্তার যা সাজেস্ট করেছিলেন সেই অনুযায়ী কোনো কিছু কি করেছিলেন?
উনি কি করতে বলেছেন আমার এক্সাক্ট মনে নেই,
সেটা নিশ্চয়ই কোনো তেমন ফল না,
কোনো ফল পাইনি আমরা।
এক্স্যাক্টলি, সেই জন্য আপনারা পরবর্তী স্টেপে গেছেন,
স্টেপে গিয়েছেন,
রাইট।
তখন কাকতালিয়া ভাবে মানে বললাম যে মানে হুজুরকে ডাকার ব্যাপারটা আসলো যখন, তখন একদম কাকতালিয়া ভাবে আমি আমার মেন দরজাটা খুললাম, আমি এবং মামা। এই জিনিসটা খুব স্পষ্ট কেন জানি আমার কাছে খুব বেশি মনে আছে, দরজাটা খুললাম আর আমাদের বাসার পাশে দেয়াল ছিল বাউন্ডারি এবং তার পাশে হলো একটা জলাশয়, তারপরে হলো রাস্তা একটা।
আচ্ছা,
এই বললাম যে কাকতালিয়া ব্যাপারটা, যে দরজা খুললাম, আমরা হুজুরের কথা চিন্তা করলাম এবং দেখি যে আমাদেরকে যে হুজুর পড়াতো আরবি শিক্ষা দিত, উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা বেলায় ঠিক মসজিদ মুখী,
এবং ওনাকেই আপনাদের সেই মুহূর্তে দরকার।
এবং ওনাকে ওই মুহূর্তে দরকার, মানে জিনিসটা কেমন জানি মিলে গিয়েছে একসঙ্গে। তো ওনাকে ডাকা হলো, তা উনি বেশ ঘোড়ায় ওনাকে নিয়ে আসা হলো।
আচ্ছা,
এবং এর মধ্যে আরো বেশ কিছু ঘটনা ঘটেছিল যেগুলো স্পষ্ট আমার কাছে মনে নেই, যেটা ওনাকে আনার পরে উনি জিনিসটা বুঝতে পেরেছে যে সম্ভবত জিন জাতীয় জিন ধরেছে তাকে, এরকম সে বুঝতে পারলো। বোঝার পরে যে জিনিসটা আমাদেরকে প্রথমে বললো যে আমাকে আমাদের এখানে অনেক গাছগাছালি ছিল এবং আমাদের বাউন্ডারির বাহিরে অনেক ডোবা ছিল, জলাশয় ছিল এবং অনেক কচুরি পানা ছিল, তারপর আপনার কচু গাছ কচু হতো। তা আমাদেরকে বললো যে কচু গাছের একটা শিকড় নিয়ে আসতে হবে।
আচ্ছা,
কচু গাছের একটা শিকড় নিয়ে আসতে হবে এবং সেই সাথে তখন আমার সাথে সাথে রাত্রেবেলা অন্ধকার আর আমি তো বেশ ছোট, আমি আর আমার সেই মামা আমরা গেলাম হলো কচু গাছের সন্ধানে। একটা বিল্ডিং পরে একটা বাড়ির পেছন দিকটায় আমার মনে আছে ওইখানে বেশ স্যাঁতস্যাঁতে জায়গা ছিল, ওইখানে কচু গাছ ছিল। আমরা কিছু একটা দিয়ে সে মাটি খুঁড়ে সেখান থেকে চিকন একটা শিকড় নিয়ে আসা হলো, বেশ কয়েকটা শিকড় নিয়ে আসা হলো। তারপর আমরা আসলাম, এর মধ্যে সে করলো কি, এর মধ্যে সে তেল পড়ার ব্যবস্থা করলো, পানি পড়ার ব্যবস্থা করলো, এগুলো রেডি করে রাখলো।
আচ্ছা,
আর কচু গাছটা আমরা এনে তার কাছে দিলাম আমরা। সে অনেক ধরনের সুরা টুরা পড়লো এবং আমাদের হাতে সর্বশেষ ছোট আঙুল, যেটা কিনি আঙুল বলি আমরা
কিনি আঙুল বলি।
তো ওইখানে হুজুর ঠিক আমার কেন জানি এই জিনিসটা মনে আছে যে বেশ চাপ দিয়ে ধরলো মাথায়
চিমটি কাটার মতো করে
তিনটা আঙুল দিয়ে চাপ দিয়ে ধরলো।
আচ্ছা,
এই ধরনের কিছু ধরার পরে সে বেশ চিৎকার দিয়ে উঠলো এবং সে সাধারণত যেভাবে কথা বলে তার গলার ভয়েসটা অস্বাভাবিক, মানে সে যেভাবে কথা বলে বা সে যেভাবে কথা বলতো সেরকম ভাবে সে কথা বলছিল না, একটু অস্বাভাবিক ছিল টোনের মধ্যে এবং একটু চিকন টোন ছিল গলার স্বরটা। এবং তখন সে বলতে থাকলো যে আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব, আমি ওকে মানা করছিলাম ওখান থেকে যাস নে, এই টাইপের কিছু কথাবার্তা বলতে থাকলো। আমি চলে যাব, ওকে মানা করছিলাম তুই যাস এখান থেকে যাস নে, এই জন্য আমি ওর উপর ভর করছি, এই রিলেটেড কিছু কথাবার্তা সে বলা হলো। তখন হুজুর বললো তুই যাবি কিনা, যাবি কিনা, হ্যাঁ আমি চলে যাব, আমি চলে যাব।
এই যে ঘটনাগুলো ঘটছে বা এই যে মেয়েটা এই কথাগুলো বলছে, এগুলো কি স্বাভাবিক ভয়েসেই বলছিল নাকি একটু অস্বাভাবিক ভয়েস?
গলার ভয়েসটা একদম অস্বাভাবিক ছিল।
আচ্ছা,
সাধারণত আমাদের সাথে যেভাবে সে কথা বলতো সেইভাবে সে টোন মনে হয়নি আমার কাছে।
আচ্ছা,
এবং বেশ চিকন শটটা ছিল, গলার শটটা ছিল বেশ চিকন। তা আর যে কচু গাছের শিকড়টা আনা হলো ওটাকে সে কিছু পরে নাকের মধ্যে ঢুকিয়ে দিল এবং তার চিৎকার আরো বেড়ে গেল, কিন্তু হাত দিয়ে কিন্তু তার কিনাঙ্গুলটা ধরা এবং যত সে চিৎকার করতেছে তত জোরে চেপে ধরতেছে তুই যাবি কিনা, এবং সে তুই তুই করে কথা বলছিল হুজুরটা।
আচ্ছা,
এবং তুই যাবি কিনা, যাবি কিনা, কোত্থেকে আসিস? তখন যেটা জানা গেল মানে ওখান থেকে সে ও গ্রামের বাড়িতে ওকে ধরেছিল এবং কোন ঝোপঝাড়ের পাশ দিয়ে সে যাচ্ছিল কোন এক সময় এবং জিনটা হয়তো বা ওখানেই ছিল, সে কোনো কারণে ওর দ্বারা বিরক্ত হয়েছিল, ওর যাতায়াতের কারণে অথবা কোন একটা কারণে ওর প্রতি বিরক্ত হয়েছিল, এই জন্য তার উপর ভর করেছিল।
আচ্ছা,
তা একটা পর্যায়ে সেটা অনেকক্ষণ পরে বেশ অনেক কিছু ঘটলো, সেটা চলে গেল এবং চলে যাওয়ার পরে সে পুরো নিস্তেজ হয়ে গেল, মেয়েটা পুরো নিস্তেজ হয়ে গেল এবং মানে শোয়ানো ছিল পুরো, মানে মনে হয় যেন সে ফেন্ট হয়ে আছে, কোনো কথাবার্তা বলছে না কিছু না, সে চলে গেল। এর মধ্যে হুজুর যেটা করলো আপনার পানি ছিটা থেকে শুরু করে তেল এগুলো দিল এবং একটা তাবিজ দিল, তাবিজটা পরাই দিতে হবে। আমরা সে তাবিজটা পরাইনি, তো হুজুর চলে গেল, বলল যে আর কোনো সমস্যা হবে না। আর এটা বলল যেটা যে ও তাড়াতাড়ি যাওয়ার অর্থ হলো সে মোটামুটি একজন ভালো জিন।
আচ্ছা, নাহলে অনেক যন্ত্রণা,
অনেক যন্ত্রণা দিতে পারে এরকম শুনেছি যে জিনরা বলে অনেক কিছু আবদার করে যাওয়ার।
আচ্ছা,
এরকম এই আবদার গুলো আমরা শুনেছি হলো আমাদের আমাদের যে এলাকাটা আমরা যেখানে থাকতাম এটা বেশ বড় একটা প্রায় 2 বিঘার মতো জায়গা নিয়ে জায়গাটা ছিল। আমাদের বাউন্ডারির পাশে কিছু টিন শেড বাড়ি ছিল, বস্তি ছিল, সেখানে আমরা শুনতে পেতাম যে অমুককে জিন ধরেছে।
আচ্ছা,
তা আমরা সরাসরি যেতে পারতাম না, আমাদেরকে যেতে দেওয়া হতো না, বেশ ছোট ছিলাম তখন। শুনতাম যে এই জিন ওকে ধরেছে, তো ওকে ওই জিনগুলো গরু দাবি করেছে, ছাগল দাবি করেছে, তা এগুলো শুনতাম আমরা। যাই হোক, পরে পরবর্তীকালে হুজুর চলে গেল, সে নিস্তেজ হয়ে গেল, ঘুমাই গেল। ওই দিন রাতে তো আমরা ঘুমাতে পারলাম না, বেশ দেরি হয়েছিল ঘুমাতে এটা, এবং এটা সম্পূর্ণ আমার মা ছিলেন, বাবা ছিলেন, মামা ছিলেন, ডক্টর ছিলেন, সে এটাকে কোনোভাবেই ডক্টর মানে কোনোভাবে এটাকে ঠিক বিশ্বাস করতে পারছিলেন না। বাচ্চা চোখের সামনে এটা ঘটেছিল
এবং সে সুস্থ হয়েছিল ফাইনালি।
সুস্থ হয়েছিল, সে রাতে ঘুমাই গেল। ঘুমাই যাওয়ার পর পরবর্তীকালে একটা তাবিজ দিয়েছিল। সেই তাবিজটা পরদিন সকালবেলায় আমরা যেখানে থাকি আমরা নানি বাড়ি ছিলাম, উনি সেই তাবিজটা সুতার মধ্যে, কালো সুতার মধ্যে পরে তাকে পরাই দিল। এরপরে আর কখনোই তার কাছে এরকম আর আসে নাই কখন।
আচ্ছা,
এর পরবর্তীকালে যেটা আম্মার কাছ থেকে শুনলাম যে ওকে প্রায় যেটা পরবর্তীকালে মানে সে সুস্থ হওয়ার পরে বলল যে আম্মার সাথে কথা প্রসঙ্গে বলছিল যে এটা আমি একে প্রায় দেখতাম যে অনেক দূর থেকে একটা সুন্দর কেউ আসছে, একজন মানুষ আসছে।
আচ্ছা,
দূর থেকে দেখত এবং ও বলল যে আমাকে আর মাঝে মাঝে সে যখন অন্য মনস্ক থাকতো তখন সে ওকে দেখতে পারতো বিধায় মানে সে অন্য মনস্ক হয়ে যেত যেটা আম্মার সাথে সে বলেছে আমাকে।
আচ্ছা,
আম্মা এগুলো আমাকে পরে বলল যে এই ঘটনাগুলো তার সাথে ঘটেছে,
চোখে দেখতে পেয়েছে কিছু একটা।
হ্যাঁ, বাট সেটা তো আমরা আর দেখতে পারিনি, সে দেখতে পেরেছে।
হ্যাঁ,
তো পরবর্তীকালে তাবিজটা ওকে পরাই দেওয়া হলো। তাবিজটা সে পরার পরে আমরা আর কিছু দেখিনি, মানে ওর মধ্যে কোনো অস্বাভাবিকতা বা এগুলো কিচ্ছু আর আমরা দেখতে পারিনি। নিজের চোখের সামনে এগুলো ঘটাছে সম্পূর্ণভাবে।
সো অদ্ভুত কিছু ব্যাপার আপনি এক্সপেরিয়েন্স করেছেন এবং আপনার মানে সেই সুযোগটা হয়েছে দেখার জন্য, অনেকে দেখেছে যদিও দেখার অভিজ্ঞতাটা খুব বেশি ভালো না। আমরা আবারও ফিরে আসবো ওনার কাছে, তবে তার আগে আমরা আরো একজনের ঘটনা শুনে আসবো। আর তার আগে কিছু SMS পড়বো আমি। আমাকে সাব্বির রাজশাহী থেকে SMS করেছেন, ভূত FM শুনছেন, ভয় লাগছে। শান্ত যশোর থেকে লিখেছেন যে তিনি ভয়ের ঘটনা শুনতে চান, ডেফিনেটলি ভয়ের ঘটনা আস্তে আস্তে আসবে। রাইসা আমাদেরকে SMS করেছেন ফ্রম সিলেট। দোলন আমাদের SMS করেছেন ঘোড়াশাল থেকে এবং তিনি রিকোয়েস্ট করেছেন তার SMS-টা পড়ার জন্য। জিম আমাদের SMS করেছেন এবং তিনি ভূত দেখতে চান, আমি একটু আগে কথাই বলছিলাম। মিল্টন আমাকে SMS করেছেন এবং তিনি নাসিন্দি থেকে SMS করেছেন এবং তিনি বলছেন তার SMS, আচ্ছা তিনি কি আমি কি তার উপর রাগ করেছি নাকি না, ভাই আমার কারো উপরে কোনো রাগ কোন ধরনের অভিযোগ নেই। আমাকে SMS করেছেন মুমু ফ্রম বরিশাল এবং আজকের ওয়েদারটা ভূত FM শোনার জন্য পারফেক্ট, এটা তিনি বলেছেন। আমার কাছে তো মনে হয় প্রতিদিনই পারফেক্ট, বাট বৃষ্টি হলে একটু বেশি জমে আর কি। রাতুল রাব্বি মাহমুদ আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আনজুম, SMS করেছেন আমাকে নিঝুম এবং আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি এখানে শান্ত এবং আমাকে SMS করেছেন এম জে আবিদ, এছাড়াও নবরাজীব আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও জুবায়ের ফ্রম হালিশহর ক্যান্টনমেন্ট, ইউসুফ আমাদের SMS করেছেন টঙ্গী থেকে, আরো অনেক SMS রয়েছে, সেই SMS গুলো এক এক আমরা পড়বো ইনশাল্লাহ। তার আগে বলি যে আমি একটা অদ্ভুত ঘটনা শুনেছি, বাট সেই ঘটনাটা আমি আরো একজনের কাছ থেকে শুনতে চাই যে আপনারা কোনোদিন এরকম ধরনের কোন ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা। ঢাকা শহরের কোন একটা রাস্তায় মাঝে মাঝেই রাতের বেলায় গাড়ি চালাতে গেলে মানুষজন একটা দৃশ্য দেখে, সেই দৃশ্যটা আপনিও দেখেছেন কিনা আমাকে জানাবেন। আমি শুনেছি একটা সোর্স থেকে, আমি জানতে চাই যে আপনারাও দেখেছেন কিনা, কারণ একই জিনিস সবাই যে দেখবে তার কোনো মানে নাই। কিন্তু আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যে অনেক রাতে একটা বাচ্চা ছেলে আর কি, সে ফুল বিক্রি করে এরকম একটা ভাবে যে সমস্ত গাড়ি খুব জোরে হাই স্পিডে ছুটে যায়, সেই সমস্ত গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং জাস্ট ফুলটা দেখাতে থাকে যে ফুল নেবেন নাকি, এরকম একটা মানে এরকম একটা অ্যাপ্রোচে যদি কেউ দাঁড়ায় তাহলে যেরকম হয় ঠিক সেরকম একটা ব্যাপার ঘটে যে ফুল নেবেন নাকি, ফুল নেবেন নাকি। এবং অনেক অনেকের মানে নাকি এরকম হয়েছে যে অনেকের ক্ষেত্রে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্ট করার মুহূর্তে তিনি এরকম একটা দৃশ্য দেখেছেন যে রাস্তায় একটা ফুলওয়ালা দাঁড়িয়ে আছে এবং তিনি বলছেন যে ফুল নেবেন নাকি। আমি জানি না, তবে যদি আপনাদের যদি এরকম কোন ধরনের কোন অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন অবশ্যই। এনিওয়েজ, আমি এখন আরেকজনের কাছে যাব এবং তিনি হচ্ছেন রহমানী, তার কাছে আমরা একটা ঘটনা শুনবো। আমরা মানে রহমানী ভাই সাথে আরেকবার আপনাদের পরিচয় করে দিই। রহমানী ভাই কেমন আছেন?
রাসেল ভাই ভালো আছি।
ভালো আছেন। আজকে যে ঘটনাটা বলবেন সেই ঘটনাটা কি ঢাকায় ঘটেছে বা ঢাকার বাইরে ঘটেছে, কোথায় ঘটেছে?
এটা আমার গ্রামে ঘটেছে।
আচ্ছা
রাসেল ভাই, আমি এই ঘটনাটা মানে মেল করেছিলাম আপনার কাছে এবং সেটা পড়া হয়েছিল এখানে, তবে তার পরবর্তীতে আরেক মানে এই সেম ঘটনাটা আরেকজনের সাথে ঘটেছে। আমি মানে সেই গল্পটাই আজকে বিস্তারিতভাবে, আমি মেলে বিস্তারিত বলি নাই, আজকে সেই ঘটনাটা বিস্তারিতভাবে বলবো।
ওকে,
তো বলার আগে যে জায়গার মানে যে জায়গাতে এই ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা একটু বর্ণনা দিয়ে দিই। এটা আজ থেকে প্রায় 10-12 বছর আগে আমাদের ওইখানে একটা বারো থেকে পনেরোটা একই মাপের তাল গাছ এবং বিশাল তাল গাছ, তো দূর থেকে দেখলে বা কাছ থেকে দেখলে তাল গাছগুলোকে একই সমান মনে হয়।
আচ্ছা,
প্রায় বারো থেকে পনেরোটা। এবং একটা জায়গাকে ভয়ঙ্কর করতে যে সমস্ত উপাদানের দরকার হয়, আমার মনে হয় যে মানে সমস্ত উপাদানই সেখানে ছিল। ঠিক তাল গাছটার সামনে একটা ছোট্ট রাস্তা, এবং রাস্তাটার বাম পাশে মানে রাস্তাটার ঘেঁষা একটা কবরস্থান। কবরস্থান বলতে ওটা একটা পারিবারিক কবরস্থান, সেখানে হয়তো দশ থেকে বারো জন ব্যক্তির কবর রয়েছে, এবং কবরটা মানে ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে।
আচ্ছা,
ওই জায়গাটা, এবং ওইখানে ঠিক বাম পাশে একটা মাটির বাড়ি ছিল প্রায় আধা ভাঙা অবস্থায়, এবং সেই বাড়িতে লোকজন থাকত। তো সেই সময়টা ইলেকট্রিসিটি খুব একটা বেশি থাকতো না, এবং মানে ওই সময়টা সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে সচরাচর কেউ যেত না।
আচ্ছা, রাস্তাটা আগে থেকে বদনাম ছিল।
হ্যাঁ, রাস্তাটা আগে থেকে বদনাম ছিল। একে তো ভয়ঙ্কর বিষয় হচ্ছে তালগাছ, তারপর আবার তালগাছের পেছনে পুকুর, এবং ঠিক তালগাছগুলোর সামনে একটা কবরস্থান, এবং ওইখানে কোনো মানে ভালো ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, যার ফলে ঝোপঝাড়, তালগাছ, পুকুর, কবরস্থান, জায়গাটা একটু অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যেত সন্ধ্যার পরে প্রকৃতিগতভাবেই। তো সেরকম একটা জায়গায়, আর স্বাভাবিকভাবেই বিশাল বিশাল তালগাছ যখন বাতাস বইত, তখন তালগাছের যারা গ্রামে থাকে তারা হয়তো এটা প্রত্যেকে শুনেছে, তালগাছে বাতাসটা লাগলে কেমন একটা শ শ শব্দ হয়, সেটা এমনিতেই ভয়ঙ্কর হয়ে ওঠে।
আচ্ছা,
তো আমি ওইখানে কিছু দেখি নাই, তো আমি দেখি নাই বললে ভুল হবে, তারপরে আমি ঘটনাটি যাচ্ছি। আমি আমার ফুপুর বাসা ঠিক ওই মানে তালগাছগুলোর একটু দূরে।
আচ্ছা,
তো আমি ছোটবেলায় আব্বা আম্মার কাছ ছাড়া মানে আব্বা আম্মা ছাড়া আমি কারো কাছে গিয়ে থাকতে পারতাম না।
আচ্ছা,
অনেকবার চেষ্টাও করেছি কিন্তু বিফল হয়েছে। তো ফুপুদের খুব শখ ছিল যে আমি গিয়ে ওনাদের বাসায় ওনাদের বাড়িতে একদিন থাকব। তো সেদিন সাহস করে আমি বলছি যে ঠিক আছে আমি থাকব। তো আমি বিকেলবেলা গেছি, বিকেলবেলা যাওয়ার পরে আর সন্ধ্যার পরে আর ভালো লাগে নাই, তখন আমি বলছি যে আমি চলে যাবো, ওনারা তো আসতে দিবে না। তখন আমি না বলেই বাসা থেকে বের হয়েছি, বাসা থেকে বের হয়ে ওই রাস্তাটা যাচ্ছি। আমি যেটা শুনেছি, আমি সেখানে কিছু দেখতে পাইনি, মনে হচ্ছে যে ওই সমস্ত গাছ থেকে তাল গাছ থেকে মানে কেউ পাতাগুলো সরিয়ে নিচের দিকে নামছে, এইরকম শব্দ।
আচ্ছা,
মানে একসাথে বারোটা পনেরোটা তাল গাছ থেকে এইরকম শব্দ আসছে। তো আমি এটা শুনে আমি দৌড় দিয়ে ওই জায়গাটা থেকে চলে গেছি। এর পরবর্তীতে যে ঘটনা, আমাদের ওইখানে স্থানীয় সিনেমা হলের দারোয়ান রাত বারোটায় সিনেমার শো শেষ করে, সে তার কাজগুলো শেষ করে ওই পথ দিয়ে আসছিল।
আচ্ছা,
আসার সময় সে যখন ওই স্থানটায় এসেছে, স্থানটা দেখে যে দুইজন বাচ্চা মানে মারামারি করছে, ছোট ছোট বাচ্চা,
ছোট ছোট বাচ্চা।
হ্যাঁ,
এটাও কি সেই বামনের মতন এরকম কিছু?
হ্যাঁ।
আচ্ছা,
ছোট ছোট দুইজন বাচ্চা মারামারি করছে। তো এটা দেখে সে আবার একটু বিরক্ত হয় যে এতটুকু বাচ্চা হয়তো বাবা আমার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বের হয়ে আবার এত রাত্রে এখানে মারামারি করছে। তো সে তখন ওই দুটা বাচ্চার কাছে গিয়ে দুইজনকে মানে থাপ্পড় মেরেছে, দুইজনকে মেরে বলছে যে এত রাত্রে এখানে কি, যা এখান থেকে,
মানে শাসন করেছে।
হ্যাঁ, শাসন করেছে।
আচ্ছা,
তারপরে ওই দুইটা বাচ্চা চলে যায়। তো সে তখন ওই রাস্তা ধরে তার বাড়ির দিকে যাচ্ছে, হঠাৎ করে সে দেখে যে সে যেগুলোকে বাচ্চা মনে করেছিল ওই রকম প্রায় ত্রিশ থেকে চল্লিশটা বাচ্চা, কিন্তু যখন ত্রিশ থেকে চল্লিশটা বাচ্চা ওই তাল গাছগুলোর উপর থেকে নিচে নামছে এবং নিচে নেমে তাকে ঘিরে ফেলেছে। তাকে যখন ঘিরে ফেলে তখন সে বুঝতে পারছে যে সে যেগুলোকে বাচ্চা মনে করেছিল আসলে সেগুলো বাচ্চা না, সেগুলো হচ্ছে বামন, মানে পূর্ণ বয়স্ক মানুষের মতো দেখাচ্ছে কিন্তু তাদের হাইটটা হচ্ছে বামনদের মতো।
বামনের হাইটটা সম্পর্কে আমাকে ধারণা দিবেন ক্লিয়ারলি, কতটুকু হয়?
দেড় ফিট।
দেড় ফিটের মতো, অনেক ছোট। তার
অনেক ছোট, এবং দূর থেকে দেখলে এটা মানে ওদের কাছে যেটা শুনেছি যে বাচ্চাদের মতোই লাগে দেখতে। তাকে ঘিরে ফেলে। সে কিন্তু মানে কিছু বুঝে ওঠার আগে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং 30-40 বামুন তাকে ঘিরে ফেলেছে এবং ঘিরে ফেলে এসে তাকে মারছে এবং মানে সবাই এসে ওর মানে বুকে কামড় দেওয়ার চেষ্টা করছে আর সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। তো সে বলছে যে ওরা যখন আমাকে মারছে আমি 10-12 দূরে গিয়ে পড়ছি। এইভাবে প্রায় 10-15 মানে ওর উপরে এই অত্যাচারটা হয়। সে ভয়ে তার মানে জবানটা হারিয়ে যায়, মানে সে আর কথা বলতে পারে না, অজ্ঞান হয়ে গেছিল। পরে যেভাবে হোক সে জায়গা থেকে ফিরে আসে এবং মোটামুটি সে 15 মতো কথা বলতে পারে নাই। আমাদের বাড়ির পাশে মসজিদ ছিল, স্থানীয় মসজিদের ইমাম সাহেব অনেক গুণী মানুষ ছিলেন। ওনার পানি পড়া, ওনার দোয়া দরুদদের পরে উনি প্রায় 10-15 পরে কথা বলতে পেরেছে। ঠিক আমরা ক্রিকেট খেলতাম, আমাদের এক সিনিয়র ভাই হঠাৎ করে মাঠে অনুপস্থিত। প্রায় 5-6 পরে ওনাকে যখন পেলাম জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছিল, তার কাছে যে ঘটনাটা শুনলাম হুবহু আগের ঘটনাটা। সে এরকম রাত 12-12 মধ্যে আম বাগানের ভেতর দিয়ে তার বাড়ি যাচ্ছিল এবং সে ঠিক ওই রকম দেখে যে দুইজন বাচ্চা খেলা করছে, কিন্তু সে তাদেরকে কিছু বলে নাই। বাচ্চা খেলা করছে তো উনি স্বাভাবিকভাবে বাচ্চা মনে করেছে বা আর কিছু ঝামেলা করতে চায় না, সে পাশ দিয়ে চলে গেছে। হঠাৎ করে সেই বাচ্চাগুলো দেখে যে আবার ওই রকম 10-12 এবং প্রত্যেকেই মনে হচ্ছে যে তার বুকের দিকে ছুটে যাচ্ছে এবং গলাটা চেপে ধরছে এবং তাদের এত শক্তি যে তাদেরকে সরানো যাচ্ছে না।
আচ্ছা,
এবং সেও সেন্সলেস হয়ে গেছে। পরে জ্ঞান ফিরে কোনো মতে বাসায় আসছিল এবং সেও মোটামুটি তিনিও মোটামুটি 2-3 মানে ভয়ে কথা বলতে পারে নাই। এবার যখন ঈদে বাড়ি গেলাম ঠিক একই ঘটনা একই স্থানে ভোর রাতে ওই রাস্তা দিয়ে ওই তালগাছের ওই রাস্তা দিয়ে আমাদেরই এক বন্ধু সে আসছে। সে আসার পরে আমি যেরকম শব্দ শুনেছিলাম এইরকম সে শব্দ শুনছে যে মনে হচ্ছে যে তালগাছগুলো থেকে কি যেন পড়ে যাচ্ছে।
আচ্ছা,
মানে এত প্রচন্ড শব্দ। তারপরে দেখে যে ঠিক তালগাছগুলোর নিচেই ওই 15-20 বা তার বেশি বামন এবং তার দিকে তেড়ে আসছে। সে ওটা থেকে একটু দূরে ছিল, যখনই তার দিকে তেড়ে আসছে সে তখন এর আগে তো ঘটনাগুলো শুনেছে, সেও জানে আমি যে ঘটনাগুলো বললাম যে বামন এইখানে, সে তখন এটা দেখে যে পথ দিয়ে আসছিল সেই পথে উল্টো দিকে দৌড় দিয়েছে এবং তাকে আঘাত করতে পারে নাই। তো এই ঘটনাটা রিসেন্টলি ঘটেছে তার কাছে। তো এখানে আরেকটা যেটা বিষয় রাসেল ভাই, যে অনেকদিন আগে ভূত এফএমে একজন আসছিলেন, ওই সম্ভবত সাঁওতাল সম্প্রদায়ের ছিলেন উনি, এবং উনি বলেছিলেন যে ওনাদের ধর্মে বা মানে ওনাদের ক্রিস্টি কালচারে বামনের অস্তিত্ব আছে। তো সবচেয়ে মজার বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে এবং যেটা আমার কাছে সত্য মনে হয়েছে যে আমাদের ওই এলাকাটা কিন্তু বরেন্দ্র এলাকা এবং বরেন্দ্র এলাকায় কিন্তু মানে অনেক সাঁওতালদের বসবাস যারা জমি চাষ করে, এবং এই ঘটনাগুলো যেখানে ঘটেছে বামন নিয়ে যেখানে যেখানে ঘটনাগুলো ঘটেছে এবং সেখানে সাঁওতালদের বসবাস এবং আশেপাশে সাঁওতালরা থাকে।
আচ্ছা,
তো আমি সেদিন যখন ভূত এফএমে ঘটনাটা শুনলাম তখন আমার কাছে মানে মনে হয়েছিল যে তাহলে ওই ঘটনাটাকে রিলেট করা যায়, যে মানে সাঁওতালদের যে বিষয়টা উনি বলেছিলেন এসে যে ওনাদের অস্তিত্ব আছে বামনদের, তো ঠিক সেম ভাবে একই জিনিস একই রকম ভাবে সবাই যেন বুকের দিকে তেড়ে আসছে যে বুক থেকে কিছু বের করে তারা খাবে এবং সবার মানে সাইজ খুব ছোট ছোট, দেখলে দূর থেকে দেখলে বাচ্চাদের মতো মনে হয় এবং কাছে গেলে বোঝা যায় যে এরা আসলে বাচ্চা না, এরা মানে অন্য কিছু, এরা মানুষ না। আরেকটা যেটা সাথে সাথে আরেকটা ঘটনা বলে দিই রাসেল ভাই, যে আমাদের ওইদিকে ভোলা নামে একটা মানে প্রেত বলেন বা ভূত বলেন বা ভৌতিক কিছু বলেন অস্তিত্ব আছে। ভোলাটা হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম তখন বলতাম যে কোনো কথা জোরে জোরে বলবি না, যে আমি আগামীকালকে তোকে বাসা থেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাব বা কালকে বিকেল চারটার দিকে যাব। হ্যাঁ, এটা যদি ভোলা শুনে নাই তাহলে ভোলা এসে নিয়ে যাবে। এটা আমার ফুপাতো ভাই কাজল, আমরা ছোটবেলায় আম কুড়াতে যেতাম, আমাদের রাজশাহীতে তো প্রচুর আমের বাগান, তো সাধারণত ফজরের নামাজের আগে আমরা যেতাম, হারিকেন বলতাম আমরা, লণ্ঠন হারিকেন জ্বালিয়ে, তখন তো ইলেকট্রিসিটি ওরকম ছিল না, আর বাগানে তো প্রশ্নই আসে না, তো আমরা সেই হারিকেন জ্বালিয়ে ওই ফজরের আজানের আগে বাগানে চলে যেতাম, চেষ্টা করতাম যে আমরা সবার আগে যাব, তাহলে রাতের বেলা প্রচুর গাছ থেকে আম পড়ে, সে আমগুলো তখন আমরা ওই হারিকেনের আলোয় খুঁজে খুঁজে বের করে, মানে যখন আলো ফুটতো আমরা তখন বাড়িতে নিয়ে চলে আসতাম, এবং এটা খুব মজার কাজ ছিল আমাদের কাছে। তো সেই কাজল তার বন্ধু রাসেল, আপনার নামের সাথে মিলে যায়, তার বন্ধু রাসেলকে বলেছে যে আমরা আম কুড়াতে যাব, তুই চারটার সময় আসিস, চারটার সময় আসলে আমরা দুজন মিলে আগে চলে যাব সবার আগে। এটা তো ক্লাস ফাইভ সিক্স এর ঘটনা। যথারীতি চারটার দিকে কাজলকে এসে ডাকছে, এবং ওইখানে যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে যে ওরা মানুষের মতো কথা বলে না, মানুষের মতোই কথা বলে, কিন্তু ওদের কথার সুরটা নাকি নাকে মানে নাক দিয়ে কথা বলে, যেমন মানে কাজলকে ডাকলে ডাকে এ কাজল কাজল এভাবে নাক দিয়ে। তো মানুষ তো সচরাচর ভাবে এত খেয়াল করে না যে আমাকে কিভাবে ডাকলো, বন্ধু আসার কথা বন্ধুর মতো করে ডেকেছে। তখন সে ওই হারিকেন জ্বালিয়ে আম কুড়ানোর জন্য রাসেলের সাথে বের হয়েছে। তো ওই বাগানটায় যাওয়ার জন্য একটা জমি পার হতে হয়, মানে অনেক জমি আছে, ওই জমিটা পার হওয়ার পরে বাগানটা, আর তখন তো ধানের সময়, ধান গাছ প্রচুর, তো ওই ধান গাছের ভেতর দিয়ে যেতে হয়। তো কাজল আর রাসেল যাচ্ছে, তো ওইখান থেকে বাড়ি থেকে আম বাগানের দূর মানে আম বাগানে যেতে 10-15 মিনিট সময় লাগে, দুইজন কথা বলছে যাচ্ছে, দুইজন কথা বলছে যাচ্ছে। তো কাজল যেটা বলছে যে ওর কাছে পুরো পরিবেশটা মানে পচা গন্ধ আছে না, যে মনে করেন কোন ইঁদুর পচা গন্ধ, মানে খুব নিকৃষ্ট গন্ধ, গন্ধের তো অনেক পার্থক্য আছে, কিন্তু ওই গন্ধটা তার কাছে খুব খারাপ লাগছিল, যে সেরকম গন্ধ সে শুরু থেকে পাচ্ছিল, কিন্তু তারপরে মনে করেছে যে হয়তো আশেপাশে কিছু একটা আছে। ওই জমির ভিতর দিয়ে তারা হাঁটছে,
আচ্ছা
হাঁটতে 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 কাজলের মনে হচ্ছে যে অনেকক্ষণ ধরেই সে হাঁটছে কিন্তু মানে বাগানটা আসছে না, এবং অদ্ভুত বিষয় যেটা সেটা হচ্ছে যে দূর থেকে মনে হচ্ছে যে ওই যে বাগান, কিন্তু সে যখন যাচ্ছে
তখন আর বাগানটা নাই,
তখন বাগানটা নাই, কিন্তু ওই মুহূর্তে তাৎক্ষণিক ভাবে কিন্তু বিষয়টা ধরতে পারছে না সে, যে ব্যাপারটা কি ঘটছে। তো এভাবে যেতে 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 একটা সময় তার মানে ভয় করতে শুরু করে, কারণ যেখানে 10-15 মিনিটের রাস্তা সে মোটামুটি আধা ঘন্টার উপরে হেঁটে ফেলেছে, কিন্তু সে বাগানে আসছে না, এবং মনে হচ্ছে এই বাগান কিন্তু বাগান নাই। তখন সে বুঝতে পেরেছে যে মানে কিছু ভুল ঘটছে আমার সাথে। এই সময় সে সামনের দিকে হাঁটছিল, তখন সে মানে চিৎকার দিয়ে উঠেছে, বলছে কি ব্যাপার, এতক্ষণ তো লাগার কথা না। পেছন দিকে যেমনই সে ঘুরল, সে তার বর্ণনা অনুযায়ী সে দেখল যে সেই রাসেল মানে তার চোখের সামনেই মানে একটা আলোর মতো করে একটা বড় সাইজের কুকুরের মতো হয়ে গেল মুহূর্তের মধ্যে, যে সে দেখছে যে তার বন্ধু রাসেল হঠাৎ করে মানে ওর ভেতর থেকে কেমন একটা কুকুরের মতো পশু বের হলো, এবং সেটা অনেক লম্বা, এবং তাকে সেটা মানে তাকে মাঝখানে রেখে সেটা ঘুরছে, এবং সে এটা দেখে অজ্ঞান হয়ে যায়, এবং সে সেখানে অনেকক্ষণ পড়ে থাকে। তারপরে সম্ভবত ভোরের দিকে ওই যাদের জমি আর কি, যারা জমি চাষ করে, ওই যাদের কৃষক, ওরা এসে তাকে পায়, এবং তাকে পেয়ে জ্ঞান ফিরলে তখন সে পাশের থানায় চলে গেছিল সে, কিন্তু আবার পাশের থানায় যেতে মিনিমাম মানে তাকে যেখানে পাওয়া গেছিল সেখানে যেতে মিনিমাম 2-3 ঘন্টা সময় লাগে।
আচ্ছা,
আর সেখানে সে চলে গেছে এবং পরিচিত রাস্তা ধরে আবার। তো এই বিষয়টা মানে আমাদের এখানে খুব প্রচলিত ভোলা।
ওকে, সো এই দুটা ঘটনা আমরা যে শুনলাম এতক্ষণ ধরে, এবং আমি জানি না যে আপনাদের কেমন লেগেছে, আপনারা অবশ্যই এসএমএস এর মাধ্যমে জানাবেন। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা এর আগেও বামন নিয়ে আলোচনা করেছি আমাদের ভূত এফএমএ, এবং বামনের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে এটা একটা নির্দিষ্ট এলাকার কথাই আমরা সবসময় শুনতে পাই, এবং সেটা বরেন্দ্র এলাকা হোক বা এরকম এরকম জায়গাতেই বেশি হয়। বাট এরকম সাইজের কোন একটা কিছু যদি আপনি ঘুম ভেঙে দেখেও মানে হঠাৎ করে উঠে যদি দেখেন, তাহলে ব্যাপারটা আসলে খুবই ভয়ঙ্কর হবে। এবং আমরা শুনেছি যে অনেকে নিজেদের স্বার্থের কারণেই এই ধরনের বামন বামনকে পালক মানে পালন করেন বা বামনকে রাখেন সঙ্গে, এবং মানে বাসায় অতিথি আসলে অনেক সময় তারা তাদের উপরে চোখ দেয়, এবং বামন যেটা হয় সেটা হচ্ছে খেয়ে ফেলতে চায়, মানুষ খেয়ে ফেলতে চায়, এরকম ধরনের ঘটনা আমরা এর আগেও শুনেছি। আমি একটু আগে বলেছিলাম যে আপনারা কেউ কোনোদিন এরকম দেখেছেন কিনা যে অনেক রাতে একটা বাচ্চা আপনার গাড়ির সামনে দাঁড়িয়ে ফুল বিক্রি করছে এবং কিছুতেই সরছে না। তো আমি খুবই অবাক হচ্ছি যে আমাকে বেশ কিছু আমার রিপ্লাই এসছে এটার। মৌসুম আমাকে বলেছেন, ভাইয়া ওই বাচ্চা কাহিনীটা এয়ারপোর্ট রোডে হয় এবং আমি নিজেও অ্যাক্সিডেন্ট করেছিলাম, বাট আল্লাহর রহমতে আমার কিছুই হয়নি। এবং জেনিত আমাকে বলেছেন, আই অলসো সিন আ গার্ল ইন যমুনা সেতু উইথ ফ্লাওয়ার্স, এবং তিনি বলছেন শি কেম অ্যান্ড স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ আওয়ার কার, এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়, সেরকম একটা ঘটনা তাদের সাথেও ঘটেছিল। আচ্ছা, সোনিয়া এবং কাউসার বরিশাল থেকে আমাকে এসএমএস করেছেন, বলেছেন ভাইয়া আমরা হাজব্যান্ড ওয়াইফ প্রতি ফ্রাইডে ভূত এফএম শোনার জন্য সব কাজ করে রাখি যাতে মিস না হয়ে যায়, এবং প্লিজ নাম দুটা বলবেন, আমি বলে ফেলেছি এবং আপনাদের এসএমএসটাও পড়ে ফেলেছি। ইনফ্যাক্ট জামি আমাকে এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন রাসেল ভাই আমার এসএমএস পড়েন, আদারওয়াইজ আমি আপনাকে মানে জিন চালান করে দেবেন তিনি, সো আমরা এরকম চাই না রিস্ক নিতে। আনিকা লিখেছেন ঢাকা নিকেতন থেকে যে তার এসএমএস কখনোই পড়া হয় না, এবং তিনি বলছেন মাই হাজব্যান্ড মীর আদনান আলী অ্যান্ড আমি এভরি উইক ভূত এফএম টিউন করি, হোপ এই উইকে এসএমএস পড়া হবে। হ্যাঁ, আমি পড়ে ফেলেছি আপনাদের এসএমএস। জিল্লু আমাদের এসএমএস করেছেন, বলছেন ভাই আমার বাসায় আজ আমি একা, তারপরও আমি ভূত এফএম শুনছি। আপনি তো একদম মানে পুরোপুরি সেই রকম সাহসী একজন মানুষ, এবং আপনি একটা ব্রেভ ম্যান বুঝতেই পারছি। এবং এই মুহূর্তে যদি কোনো ভূত দেখেন তাহলে তিনি কি করবেন বুঝতে পারছেন না। ধরো এই মুহূর্তে কোনো ভূত দেখলে আপনার কিছু কথা হবে না, ভূত আপনাকে দেখে ভয় পেয়ে যাবে, কারণ আপনি একটা অসাধারণ কাজ করছেন। আমি আরো কিছু এসএমএস পড়তে চাই। আমাকে পলি রানী উত্তরা থেকে এসএমএস করেছেন, এবং আমাকে এসএমএস করেছেন জুয়েল চট্টগ্রাম থেকে, এবং আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আলম মিরপুর 14 ঢাকা থেকে, এবং আমাকে এসএমএস করেছেন রিফাত, এবং আমাকে এসএমএস করেছেন রাইনা, আমাকে এসএমএস করেছেন শাওন সহ আরো অনেকে। সো আমি এই এসএমএস গুলো একে পড়ে ফেলবো। তার আগে বলি যে যারা এখনো এসএমএস করার নিয়মটি জানেন না তারা এসএমএস করতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাকে ইমেইল করতে চান তারা ইচ্ছা করলে ইমেলও করতে পারেন, লিখে ফেলুন ভূত এফ এম এট দ্য রেট radiofurti.fm। আপনি মনে রাখবেন যে আপনার পাঠানো ইমেলটি অবশ্যই কিন্তু আমরা রেখে দেবো আগামী সপ্তাহের জন্য, অর্থাৎ আপনার ইমেলটি যদি আপনার পাঠানো ঘটনাটি যদি সিলেক্টেড হয়, আমরা যদি সিলেক্ট করে ফেলি, তাহলে হয় আপনি এখানে উপস্থিত থেকে আপনার ঘটনাটা শেয়ার করবেন অথবা আমি আপনার ঘটনাটা পড়ে শোনাব। সো অবশ্যই উল্লেখ করবেন আপনি এখানে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান কিনা, বা আপনি চান কিনা যে আমি আপনার ঘটনা পড়ে শোনাই। আর সেই সাথে অবশ্যই ফুল নেম ফুল অ্যাড্রেস এবং একটা অবশ্যই কাজ করে এরকম একটা ফোন নাম্বার সহই আমাকে ইমেলটা করবেন। আমরা আরেকজন গেস্ট এখানে উপস্থিত রয়েছেন, আমরা তার কাছ থেকে কিছু ঘটনা শুনতে চাই।
This track was downloaded from FusionBD.com.
এবং আপনার নামটা একটু বলবেন।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম অপূর্ব। তো আমার ঘটনাটা অ্যাকচুয়ালি মানে প্যারানর্মাল, বাট এটা দিয়ে মানে আমরা কখনো আমি আমার বাবা মা আমরা কখনো ডাইরেক্টলি আমরা ক্ষতিগ্রস্ত হইনি, বাট ঘটনাটা হচ্ছে আমাদের কাজের মেয়েকে নিয়ে। আমাদের ময়মনসিংহ থেকে আমাদেরকে আমাদের বাসায় একটা কাজের মেয়ে আসে। তো ওই মেয়ে নর্মাল, ইউনো, কিছু কিছুদিন কাজের লোকদের কোপ আপ করতে সময় লাগে, তারা একটু চুপচাপ স্যার থাকে। বাট সো ওইটা ধরে নিয়ে আমরা দুই এক সপ্তাহ ওই মেয়েটার সাথে একদম কমপ্লিটলি নর্মাল ছিলাম। বাট মানে কিছুদিন পর পর আস্তে আস্তে, মানে এক মাস দুই মাস যাওয়ার পর আমরা আস্তে আস্তে টের পেলাম যে মেয়েটা শুধুই মানে অ্যাবনর্মাল টাইপের কাজকর্ম করে না, তার সাথে মানে এভরিথিং সারাউন্ডিং উইথ হার এভরিথিং সবকিছু ইয়ে লাগে, মানে খুবই উইয়ার্ড অ্যাবনর্মাল ফেনোমেনন, একদম নট নর্মাল এট অল। তো কয়েকটা ঘটনা বললে আপনি বুঝবেন, যেমন আমি আপনাকে কিছুদিন আগেও বলেছি যে দেখা যাচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার তিনজন এবং ও হচ্ছে ফোর্থ মেম্বার। হ্যাঁ, তো আমাদের বাসায় যে ভাত রান্না করা হতো সেটা দেখা গেল দুই দিন একটা মানুষ কোনো খাওয়া দাওয়া করছে না, দুই দিন ইটস নট এ ম্যাটার অফ 48 আওয়ার্স উইদাউট এনিথিং। এন্ড দ্য থার্ড ডে ডিনারের সময় একাই আমাদের তিন চার জনের মতো ভাত একাই সে খেয়ে ফেলতো। এটা তৃতীয় দিন দেখা গেল যে
ডিনারে
সে খেয়ে ফেলল। টাইমটা হচ্ছে কতটুক সময়ের মধ্যে জানেন, আমার মা কিচেন থেকে ওকে ভাতটা দিয়ে ও জাস্ট খাওয়া স্টার্ট করবে এমন অবস্থায় মা কিচেন থেকে বের হয়ে আসলো, পানি খেয়ে ডাইনিং টেবিল থেকে আবার কিচেনে গেল, গিয়ে দেখে খাওয়া শেষ।
আচ্ছা,
মানে উই ওয়ার অস্ট্রাক, মানে এবং মানে এটা কি হলো, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে তখনও মানে একটু একটু ধারণা করছিলাম যে সামথিং মাইট বি রং, বাট ইউনো বাবা মা এগুলো, মা যদিও একটু একটু বিশ্বাস করেন, বাবা এগুলো কম বিশ্বাস করেন।
আচ্ছা, আপনি বিশ্বাস করেন? তো
আমি বিশ্বাস করি, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং আই ওয়াজ দ্য লিস্ট বদার্ড অ্যাবাউট হোয়াট এভার হ্যাপেন্ড। তো এনিওয়ে, সো আমি এরকম, আমার সাথেও দুইটা ইনসিডেন্ট হয়েছে এর মধ্যে, ওগুলো পরে আসছি। যেমন আরো কিছু এক্সাম্পল দিই, আমার মনে করেন আমার পিসি, আমার রুমে পিসি হচ্ছে আমার যেখানে টেবিলটা রাখা তার থেকে হাতের রাইট সাইডে দেখা যাবে 6 feet দূরত্ব আমাদের দরজা, মানে আমার বারান্দার দরজা। হ্যাঁ, তো ও বারান্দার ভিতরে আছে, দ্য ডোর ইজন্ট লকড বাট ইটস শাট, দ্য ডোর শাট। তো আমার ডান পাশে কেউ যদি দরজা খুলে, কারণ আপনি বারান্দা থেকে দরজা খুলে ভিতর দিয়ে আমার ডান পাশ দিয়ে চলে আসবেন আমার পিছন দিয়ে, আই শুড বি এবল টু নোটিস দ্যাট,
অবশ্যই।
বাট মানে সেভারাল টাইমস হয়েছে এমন যে ও দরজা খোলার শব্দ পাইনি, দরজা খুলে কখন ভিতর দিয়ে পিছন দিয়ে এসে দরজা বের হয়েও চলে গেল, আমি টেরও পাইনি। এরকম একবার আমার সাথে হয়েছে যে আমি মানে আমার হঠাৎ একটু কেমন জানি, মানে একটু আই ফেল সামথিং, তো আমি পিছনে তাকিয়ে দেখি যে ও হাঁটছে। এন্ড আমার তখন দেখে মানে হ্যালুসিনেশন বলেন বা যেটাই হোক, আমার মনে হয়েছিল ও মানে মাটি থেকে মনে করেন 2-1 inches উপরে, এরকম মনে হয়েছে।
এটা আপনার মনে হয়েছে?
মনে হয়েছে, বাট আই ডোন্ট নো আমি কতটুকু সত্য এটা দেখেছি। এনিওয়ে, সো আমার প্রথম ঘটনাটা বলি, আমার আমি রাতে একটু আবেট নকটার্নাল, সো রাইট 3:30 রাতে সময় আমি মানে শুয়েছি, ঘুম আসছে না, আস্তে আস্তে শুয়েছি, তোমার হঠাৎ পানি খেতে ইচ্ছে হলো। আমার ইউজুয়ালি পানি বেড়ের সাইডে থাকে, বাট ওই দিন ছিল না। এনিওয়ে, তো আমি আমাদের ডাইনিং টেবিলে সাথে আমাদের ড্রয়িং রুম কানেক্টেড, মানে দেখা যায়, সো ও ওর স্লিপিং প্লেস হচ্ছে আমাদের ড্রয়িং রুম।
আচ্ছা,
ড্রয়িং রুমে ঘুমিয়ে থাকে, এবং মাঝে মাঝে আমার বাবা মা আগে বলেছে যে সামটাইমস এমন হচ্ছে 3:45 সময় উঠে দেখে পুরা বাসায় শুধু একটা সেন্ট্রাল একটা লাইট জ্বালানো থাকে খুব আস্তে, আর ও জেগে বসে আছে হাঁটু মুড়ি দিয়ে,
আচ্ছা
ডুইং নাথিং, জাস্ট জেগে বসে আছে নিচের দিকে তাকিয়ে। মানে এরকম হরর মুভিতে দেখায় না যে একজন মানুষ পুরো কিছু না করে জাস্ট বসে আছে চুপচাপ নিচের দিকে তাকিয়ে, এক্স্যাক্টলি এরকম নাটকীয় হলেও ঘটনাটা সত্য। তো আমি ওই দিন পানি খেতে গিয়ে দেখি সেম ঘটনা, ও এরকম। হ্যাঁ, আর তার আগে একটা কথা বলে রাখি, আমি শুয়েছিলাম যখন, তখন আমার আমার বেডটা আমার রুমের কোনায়, তো আমি কোনার একদম কোনার সাইডে মাথা দিলে আমি আমার ডাইনিং টেবিলে যেখানে পানির জগ বা পানির ফিল্টার সব রাখা থাকে ওই দিকটা আমি দেখতে পারি। তো আমি উপরের দিকে তাকিয়ে আমার মনে হলো যে সামথিং ওয়াজ দেয়ার, মানে আমার কেন জানি মনে হয়েছে, আমি আমার মনে হয়েছে আমি দেখেছি, বাট আমি তখন মনে হলো হয়তো চোখের ভুল বা সামথিং, বিকজ এরকম কোনো কিছু হওয়ার কোনো পসিবিলিটি থাকার কথা না, কথা না। বাট আমি যখন গিয়েছি পানি খেতে ওখানে, পুরো মানে ওয়েদারটা তখন কুল ছিল, হঠাৎ আমার গরম লাগা শুরু করলো একদম আউট অফ নো ওয়ার, দ্য হোল ওয়েদার অফ দ্য রুম চেঞ্জড, ও এরকম ভাবে বসে আছে, বাট আমার মানে মাথা প্রায় ঘাম এসে যাওয়ার মতো অবস্থা, আমি পানি নিতে যাচ্ছি, বাট বাইরে কিন্তু বাতাস, মানে একটু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। সো আমি পানিটা খেতে খেতে চিন্তা করতেছি যে কিছুদিন আগেই ভূত এফ এম এ বেশ বাবা সুমন ভাইয়া শীতের রাতেও এমন হয় সামটাইমস যে আপনার হঠাৎ
সোয়েটিং
শুরু হয়ে যাবে, তখন আপনাকে বুঝতে হবে এনার্জি লেভেল আপ ডাউন করেছে, সামথিং ওয়েন্ট রং, সামথিং আদার দেন দি ইউজুয়াল। তো আমি গিয়েছি, গিয়ে পানি খেতে খেতে আমি এগুলো চিন্তা করছি, একবার ওর দিকে তাকাই, একবার উপরে তাকাই, মানে সেই রকম মানে একটা অবস্থা। তো আমি পানি খেয়ে রেখে একবার ওর দিকে তাকালাম, আবার ব্যাক, তো ব্যাক করে শুয়ে আমি আবার শুয়ে গেলাম, কিন্তু তখনও আমার সোয়েটিং হচ্ছে লাইক 5 মিনিটস এন্ড দেন আমার আস্তে আস্তে সোয়েটিং স্টপ হলো। সো বাট আই কুডন্ট জাস্ট লেট দিস সিচুয়েশন গো, সো আমি সুরা পড়া শুরু করলাম, আলটিমেটলি আস্তে এভাবে ঘুমাই গেলাম। তো তারপরের দিন আমি আর বাবা মাকে কিছু বলি নাই, বাট এরকম তার কয়েকদিনের মধ্যে এমন দুইবার হয়েছে যে একদিন দুপুরবেলা আমার আমাদের বাসায় কিচেনে দুটা চুলোর আগুনই ফুল স্পিডে জ্বলছিল, মা আমার রুমে, আমি আমার রুমে, কাজের মেয়ে আমার বারান্দায় শুয়ে আছে বা সামথিং হোয়াটএভার, তো ওখানে আগুন জ্বলছে ফুল স্পিডে, আমি ট্রেসপ্যাস করার সময় আমি দেখছি আগুন জ্বলছে কেন। তো আমি মাকে বললাম, মা তুমি আগুন জ্বালিয়ে রেখেছো কেন, আগুন তো ওইভাবে থাকার কথা না, বাট আনইন্টেন্ডেড এইভাবে শুধু শুধু কেন আগুন জ্বলবে, চুলায় কিছু নেই। তো আম্মু তো শি গট ফিউরিয়াস যে তুই ছাড়ছিস নাকি, আমি বললাম না না আমি তো আমি কেন। তো পরে আলটিমেটলি আমি গিয়ে বন্ধ করে দিই। এন্ড যখন আরেকটা নোট করার মতো বিষয়, আমি আবার যখন ওই রুমে ঢুকেছিলাম, যখন আগুন নিভাবো, রুমে ঢুকার সাথে সাথে আগুন কিন্তু একটু দূরে, মানে চুলাটা কিন্তু দূরে, বাট রুমে ঢুকার সাথে সাথে আমার একটু গরম লেগে উঠেছিল। বাট এইটা হয়তো অনেকে শুনে বলবে যে এটা তো ভৌতিক কিছু না, আমি আবার বলি আমাদের ঘটনাতে আমরা ডাইরেক্টলি আমরা ক্ষতিগ্রস্ত হইনি, বাট ইট ওয়াজ প্যারানর্মাল, দ্যাটস ওয়াই আই এম শেয়ারিং উইথ ইউ গাইজ। সো আমি ওখানে গিয়ে একটু গরম লেগে উঠলো, এন্ড আমি চুলাটা আস্তে করে বন্ধ করে দিয়ে আমার কাজে আবার ফেরত গেলাম। এর কয়েকদিনের মধ্যে আবার সন্ধ্যায়, মানে যেই টাইমটাকে প্রচলিত বাংলায় মানুষ বলে না ক্ষীণের সময়, এই সময় ঘুমাতে হয় না, এই সময় বাইরে যেতে হয় না, এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। তো ওই সময় দেখি সেম অবস্থা, মা ঘুমাচ্ছে, মানে দুপুরে ঘুমিয়েছিল, সন্ধ্যা হয়ে গেছে, এন্ড আমি আমার রুমে, কাজের মেয়ে বারান্দায়, ও ইউজুয়ালি এইরকম ফ্রি টাইমে বারান্দায় থাকে, হোয়াটএভার। তো ওখানে আমি তারপর দেখি যে চুলা জ্বালানো, তো মাকে আর আমি উঠাইনি। আমি আমি তখন আমার ওই দিন মনে আমার খটকা লেগেছিল যে মানে আমি কিছুক্ষণ আগেও দেখলাম চুলা নর্মাল, এখন কেন চুলা চলবে, একদম চুলা ফুল স্পিডে চলছে। তখন চুলা আবার বন্ধ করে দিলাম। তারপরে একদিন, মানে এগুলো হচ্ছে ওর ওদের ঘটনা। অ্যান্ড দ্য সেকেন্ড থিং আই এনকাউন্টার্ড ওয়াজ দ্যাট আমরা আমি একদিন 8:30 বা সামথিং এ সময় আমি টিভি দেখছি, and she was beside me, ও টিভি দেখছে আমার সাথে, আমি I didn't mind, okay, whatever. তো আমাদের বাসা একটু বলে রাখি, আমরা থাকি 9th ফ্লোরে, অর্থাৎ 10 তলায়, and আমরা থাকি হচ্ছে হাতিপুলে। তো হাতিপুলে মেইন রোডের উপর 10 তলায়, মানে ঠাস করে 8:30 PM বা 8:45 বা এইরকম টাইমে জানালায় কেউ ইট মারার মতো ক্যাপাবিলিটি কারো নাই, আমাদের পাশের বাসা থেকেও এটা সম্ভব না, ঠিক আছে, বাট মানে ইটস জাস্ট ইম্পসিবল। বাট আমি দেখলাম, আমি টিভি দেখতে দেখতে আমাদের ঠিক পিছনে, হ্যাঁ জানালা, জানালাতে একটা ইটের মতো আওয়াজ হলো, মানে ইট ওয়াজ কাইন্ড অফ আ নোটিফিকেশন অফ সাম কাইন্ড। সো আমি মানে ইট মারার আওয়াজে আমি খুব বিরক্ত হইলাম, আমার আমি আবার চিন্তা করছিলাম যে আমি তো লজিক্যালি আনসার খুঁজতেছি যে এটা কেন হইলো। আমি পিছনে গিয়ে দেখার চেষ্টা করলাম যে সমস্যাটা কি, বা কিছু বা আমাদের পাশের মানে ঠিক অপোজিটে একটু লেফট সাইড আবার কনস্ট্রাকশন হচ্ছে, তো কনস্ট্রাকশন থেকে আমি চিন্তা করলাম যে এখান থেকে শ্রমিকরা কেউ ফাইজলামি করলো নাকি। তো আমি গিয়ে দেখি যে না, ওখানে কেউ নেই, তাছাড়া দ্যাটস ওয়ে টু ফার, আমি তখন গিয়ে ক্যালকুলেট করলাম ইটস জাস্ট নট পসিবল হিউম্যানলি। সো আমি ওখান থেকে পিছনে গিয়ে আমি টিভি আবার দেখা শুরু করব, দেখি যে ও নাই, ও নাই। তো আমি এরকম কয়েকবার, বেশ কয়েকবার আবার এরকম আমি ওকে এনকাউন্টার করেছি যে ও আমাদের বাবা মার রুমে, আমার ওই সময় বাবা মাও কেউ বাসা ছিল না, তো বাবা মার রুমে বারান্দায় ও একা একা মানে হয় দাঁড়িয়ে আছে নাহলে বসে আছে, বাট স্ট্রেট, একদম স্ট্রেট।
আচ্ছা,
এরকম দুই আমি দুই তিনবার চুপি চুপি গিয়ে দেখছি, ওকে দেখিয়েছি, বাট নাথিং, মানে ও জাস্ট চুপ একদম দাঁড়ায় আছে বা গ্রিল ধরে দাঁড়ায় আছে, দুইটার একটা। হ্যাঁ, ও যখন থাকতো যে কোনো রুমে দরজা খোলা থাক বন্ধ থাক ও লাইট অফ করে থাকতো। লাইক নর্মালি মানুষ কি করে, একটা একটা রুমে ঢুকলে লাইট জ্বালায়, কেউ তো অন্ধকারে শুধু শুধু বসে থাকবে না। বাট ও অন্ধকারে মানে যে যেভাবে আমি রাত 3:30 সময় আমি যেভাবে দেখেছিলাম হাঁটু মুড়ি দিয়ে নিচের দিকে মুখ করে ঠিক অন্ধকারে সেভাবে বসে আছে। তো আমরা বেশ কয়েকবার বলেছি যে কি ব্যাপার এভাবে, এটা কি, তখন কোনো আনসার দেয় না। মাঝে মাঝে বলতো যে হুকুম আছে, জাস্ট এই কথাটা, হুকুম আছে, মাঝখানে মাঝখানে এইগুলো বলতো। তো আমরা তখনও কিছু বুঝি নাই, বাট আলটিমেটলি একদিন মানে ও নিজে স্বীকার করছে। ওটা কিভাবে এখন বলি, ইট ওয়াজ ব্যাক 3 years ago আই গেস। তো আমার, আমি যে স্কুলে পড়তাম মাও সেই স্কুলে টিচার, সো আমি আর মা ইউজুয়ালি একসাথে বাসায় ফিরি, একসাথে লাইক 2 PM আর সামথিং ব্যাক করে দরজাটা, ওই দিন আর কলিং বেল দেয়নি, মানে আমার কেন জানি করেন কলিং বেল দেওয়াটা আমার কাছে মানে মিনিংলেস লাগতো। ইফ ইউ আর জাস্ট আনলকিং দ্য ডোর, ওয়াই প্রেস দ্য কলিং বেল? সো আমি কলিং বেল না দিয়ে জাস্ট আমরা লক খুলে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আই ডিন্ট নোটিস, বাট মা আমাকে বলতেছে অপূর্ব ডু ইউ নোটিস সামথিং, ওই মেয়েটা কথা বলতেছে কার সাথে যেন। তো ওই মেয়েটার সাথে যেন কথা বলছে, এন্ড বলতেছিল যে এ চা চা সামথিং লাইক দ্যাট, এন্ড ইজ মানে ভেরি ফানি। আমি যখন শুনছি আমি আই বিগেন টু ল্যাফ, আই স্টার্টেড ল্যাফিং, এন্ড তারপরে মানে আমি মানে একদম লিস্ট বদার্ড, জাস্ট লাইক আই সেড, আমি আমার মতো আমার কাজ করতেছি। তো মা ওকে মানে এই সব এত ঘটনা এগুলো মিলে মা ওকে জিজ্ঞাসা করল যে তোর সাথে কিছু আছে, তোর ঘটনা কি বল 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 বলে ও লজ্জা, আবার একটু লাজুক প্রকৃতি ছিল, না 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 নাথিং, বাট কাজটা একদম নর্মাল করতো, মানে এভরিথিং ওয়াজ নর্মাল উইথ হার, জাস্ট এগুলো। আবার আমাদের কোনো ক্ষতিও করতো না, আমাদেরকে মানে এক্সট্রা কথাবার্তা বলা কিছুই না, ওর কোনো চাহিদাও নাই, টিভিও অন করে না, না বললে নাথিং, মানে জাস্ট লাইক আ রোবট। তো ওকে আমি পুক পোক করে 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 ওকে কথা বের করলো যে ওর সাথে আসলেও একটা অতৃপ্ত আত্মা আছে। আমি তো জানতাম যে জিন থাকতে পারে, কিন্তু অতৃপ্ত আত্মা জিনিসটা আমার কাছে মানে মানে আই ওয়াজ পুরো বোল ফ্রম দ্য ব্লু যাকে বলে। তো ওই ঘটনা বললো যে ও নাকি গ্রামে যখন ওর মতো পরিচিত বন্ধু বান্ধব সমবয়সী মেবি ওরা হাঁটছিল একটা বাগানের মধ্য দিয়ে, কোন একটা বাগান, মোস্ট প্রবাবলি আম বা কাঁঠাল হবে গাছ, তো ওইখান দিয়ে ওর বন্ধুরা হেঁটে যাচ্ছিল, বাট ও একটু পিছনে পড়ে গেছিল বা সামথিং বা হোয়াটএভার, তো ও একটু আলাদা হয়ে গেছিল। এন্ড তখন ওই অতৃপ্ত আত্মা নাকি ওর ওড়নাটা ফেলে দেয় মাটিতে, তো ও ওইটা মানে বাগান তো কেউ নাই আশেপাশে, সো ও জাস্ট পা দিয়ে ওই জিনিসটা উঠিয়েছিল, এন্ড এই যে পা দিয়ে উঠিয়েছিল দ্যাট ওয়াজ আ মিস্টেক, বিকজ ওই জিন বলেন আর অতৃপ্ত আত্মা বলেন হি গট ইনসাল্টেড যে আমি ফেললাম এটা পা দিয়ে উঠালো কেন। আমি যখন এই ঘটনাগুলো শুনেছি ট্রাস্ট মি আমার কাছে খুব নাটকীয় এন্ড উইয়ার্ড লেগেছিল, বাট সিন্স আমরা প্রমাণ পেয়েছি যে অ্যাবনর্মাল স্টাফ হ্যাপেন, সো আই হ্যাভ নো ক্লু বাট টু বিলিভ হার, বিকজ ও এইগুলো কথা বানায় বানায় এত ক্রিয়েটিভিটির সাথে এরকম ভাবে বলতে পারারও কথা না। এনিওয়ে তো আমি তারপর শুনলাম যে ওই মেয়েটা নাকি তারপরে ওই ওনা উঠানোর পরে একজনকে সাথে সাথে দেখলো লম্বা করে একটা অবয়ব তার সামনে উপস্থিত এবং তাকে সামথিং মানে কমিউনিকেট করছিল, বাট এরকম আনইউজুয়াল ফেনোমেনন দেখেই ওই মেয়ে ওখানেই ফিট। তো তারপরে ওর ফ্রেন্ডরা মিলে ওকে নিয়ে উঠিয়ে তারপর কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে তখন ও মানে জাস্ট হা করে ডান বাম তাকাচ্ছে ওইরকম ভাবেই ও ডিটেইল বলেছিল মাকে। তো এরকম তাকাচ্ছিল, তারপরে ওকে নাকি তাবিজ দেওয়া হয়েছে, তারপর ওকে ঘটনা জিজ্ঞেস করছে কি হয়েছে ওর বাবা মা, তারপর বলছে যে এই হয়েছে। তো তাবিজ নাকি ও যখন পড়তো, যতক্ষণ পড়তো এভরিথিং ওয়াজ ফাইন, বাট তাবিজ যখনই খুলে ফেলতো ওর আবার প্রবলেম হতো। এই যে তাবিজ পড়ে থাকার বিষয়টা, মানে আমার কথা হলো যে কেউ সুস্থ মানুষ, আপনাকে কেউ যদি আপনি এরকম কিছু হয় তো আপনাকে যদি কেউ তাবিজ দেয় আপনি তো এটা খোলার কথা না ইউজুয়ালি, বাট ওকে নাকি ওইটা খুলতে বাধ্য করা হইতো, মানে দ্যাট গাই ইউজ টু হিপনোটাইজ হার বাই সাম মিন্স অর আই গেস সামথিং, হ্যাঁ, এন্ড দেন ও এরকম আবার ওইটার ইয়েতে হয়েছিল তো। বাট আরো কিছু ফেনোমেনন আছে, যেমন ও যেরকম নিঃশব্দে চলাফেরা করতো, এই কারণে আমি মানে ফান করে আমার মার সাথে আমি ওকে বলতাম, মা এটা তো ব্যাটম্যান জিন, ব্যাটম্যান একটা কাজের মেয়ে রাখতো।
সো আমরা এতক্ষণ যে ঘটনাটা শুনলাম, এরকম ঘটনা আমি অনেকের কাছে এরকম ধরনের ঘটনা শুনেছে, এবং একটু আগে আমরা যখন শুরু করেছিলাম ফুটাফেম তখনও এরকম একটা ঘটনা দিয়ে ইনফ্যাক্ট শুরু করেছিলাম। তো আজকেও সেরকম ঘটনা মিলে গেছে, এবং মানুষ মানে যখন পজেসড হওয়ার পরে এই ধরনের মানে অদ্ভুত কিছু আচরণ করে, এবং সবচাইতে বড় যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে নাকি মানুষের কণ্ঠস্বর বদলে যায়, এবং আজও আজও অনেক কিছু মানুষ করে, মানুষের মধ্যে অনেক ধরনের ক্ষমতা দেখা যায় যেগুলো আসলে ন্যাচারালি মানুষ পারে না, সেরকম কিছু অসাধ্য কাজ সাধন করে ফেলে। সো কিছু একটা থাকতে পারে কি পারে না সেটা আমি বলবো না, বাট মানে কিছু কিছু উদ্ভট এরকম ঘটনা ঘটে, না হলে এত মানুষ এই ঘটনাগুলো আসলে বানিয়ে বলতে পারে না, বা এত মানুষগুলো এই ঘটনাগুলো পাবে কোথায়, বা একই ঘটনা একই ধরনের ঘটনা অনেক জায়গায় কিভাবে ঘটবে। আমার প্রশ্ন হচ্ছে এখানে মানে আসলে সত্যি কথা বলতে কি যে সিচুয়েশনটা একটু অন্যরকম হয়তো, কিন্তু অলমোস্ট ম্যাক্সিমাম ঘটনাগুলো কিন্তু মোটামুটি খুব কাছাকাছি। সো এরকম মানে এরকম হওয়ার কারণ খুবই কম, যে কুড়িগ্রামের একটা লোকের সাথে একটা ঘটনা ঘটলো, সেই লোকটি পুরান ঢাকায় এসে আরেকজনের সাথে সেই ঘটনাটি শেয়ার করলো, এরকম ঘটনা কিন্তু খুব কমই ঘটে, তাই না? সো আমি জানি না, আসলে আমি হয়তো কোনো একটা কিছুর পক্ষে শোনাচ্ছি আমার কথাগুলো, আমি কোনো পক্ষে বা বিপক্ষে যেতে চাচ্ছি না। লুসাই ধানমন্ডি ঢাকা থেকে লিখেছেন যে ভাইয়া আজকের ইনসিডেন্টগুলো অনেক ইন্টারেস্টিং, থ্যাংক ইউ সো মাচ। ভূত এফ এম ভূত ফ্রম সিলেট লিখেছেন যে সে কখন থেকে দুইটা নাম্বার থেকে এস এম এস করছি, প্লিজ কিছু তো বলুন, কংগ্রেচুলেশনস, এটাই আমার বলার আছে, আপনার এস এম এসটি পড়া হয়েছে। আর মোহাম্মদ নুরুল্লাহ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ থেকে লিখেছেন যে ভাই অনেকদিন পর ভূত এফ এম শুনছি, অনেক মজা লাগছে, ভয় লাগছে। সো আমারও খুব ভালো লাগলো শুনে যে আপনার ভয় লাগছে এবং ভালো লাগছে। আমাকে তরিকুল ইসলাম রাজশাহী নিউজ থেকে এস এম এস করেছেন, এছাড়াও আমাকে এস এম এস করেছেন রুহুল খুলনা থেকে, এবং আমাকে এস এম এস করেছেন সম্রাট কাকুন কানুন চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন, সানি রাজশাহী থেকে এস এম এস করেছেন, মাসুম আমাকে এস এম এস করেছেন, ফাহিম উত্তরা থেকে এস এম এস করেছেন, এবং তিনি আমার সাথে রেগুলার শোনেন আমাদের এই শো, এবং অনেক 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 বেশি পছন্দ করেন, সেই ভালো লাগার কথাই তিনি জানিয়েছেন। আর আমাদেরকে ইস্তি না আমাদেরকে ইস আচ্ছা নামটা পড়তে পারছি না, ভ্যাম্পায়ার আমাদের এস এম এস করেছেন, এছাড়াও রাজু বাগেরহাট থেকে এস এম এস করেছেন, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি ধানমন্ডি থেকে দীপ সহ আরো অনেকে। যাই হোক, আমরা আবারও ফিরে আসবো, তবে তার আগে একটা ছোট্ট ঘটনা দিয়েই শেষ করি না, একটা ছোট ঘটনা নিয়ে তবে একটা ব্রেকে যাই। আচ্ছা, আমাদের একটা ছোট ঘটনা পাঠিয়েছেন একজন, ফার্স্টে তিনি বলছেন যে ফার্স্টে জিজুর বোন তার হাজবেন্ড বাড়িধারায় থাকতেন, পরে তার বোনের হাজবেন্ড গুলশান দুয়ে ফ্ল্যাট কেনেন, সেখানে শিফট হন, এবং জিজুর বোন তার হাজবেন্ড তাদের এক বছরের একটি বেবি, এবং তার হাজবেন্ডের মা একটি কাজের বোয়া নেওয়া হয়। ছোট্ট বাচ্চাকে দেখে রাখার জন্য এবং এই কাজের বোয়াটাকে নেওয়া হয় বেসিক্যালি, এবং ঘটনাটি সেই ফ্ল্যাট থেকেই শুরু। কয়েকদিন ওইখানে থাকার পর কিছু আনন্যাচারাল জিনিস ফিল করেন, এবং আপু এবং তার হাজবেন্ড দুজনেই এটা ফিল করেন। আচ্ছা, লিখেছেন এইভাবেই, মানে শব্দগুলো হবে যে আপু এবং তার হাজবেন্ড দুজনেই এই ঘটনা ফিল করেন, কিন্তু লিখেছেন বলে আমি তার মতো করে পড়ছি আর কি। যেমন হঠাৎ করে আপু যেই রুমে থাকত ওই রুমের লাইট অফ হয়ে যাওয়া কিছুক্ষণের জন্য, এবং এরকমও হতো যে ঘরের লকড দরজা খুলে যেত। ভাইয়া এবং আপু ফার্স্টের দিকে এত গুরুত্ব দেননি, বাট রাতে তারা খুব ডিস্টার্ব ফিল করতেন। তার একটু ডিসক্রিপশন দিচ্ছে। একবার ভাইয়া এবং আপু ঘুমাতে যাওয়ার পর তারা আলমারির ভেতরের দিক থেকে মনে হলো যে কেউ একজন যেন হালকা সাউন্ড শুনতে পায়, একটা মানে আলমারির ভেতর দিক দিয়ে একটা শব্দ আসছে। একটু পর কন্টিনিউয়াসলি সাউন্ড হওয়ার পর আপু উঠেন এবং আলমারি খুলে ফেলেন চাবি দিয়ে, বাট দেখেন যে ভেতরে কিছুই দেখতে পান না তিনি, যে কিছুই নেই ভেতরে, কিন্তু ভেতর থেকে শব্দটা আসছিল, লাইক কোন পোকা সাউন্ড করছে কিনা, যেহেতু নতুন উঠেছেন বাসায়, সুতরাং আরেকটু সন্দেহ হয় তার, দেন লক করে আবার ঘুমাতে চলে আসেন। দেন ঘুমাতে আসার পর আবার সাউন্ড শুনতে পান একইভাবে আলমারির ভেতর থেকে, এবং শব্দটা হচ্ছে খাটের দরজা, আচ্ছা খাটের দরজায় এবং কাঠের দরজায় শক্ত কিছু দিয়ে হালকা বাড়ি দিলে যে সাউন্ড হয় ওই রকম একটা শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন। বাট যেহেতু ওইখানে শুধু কাপড় ছিল এবং এরকম সাউন্ডটা খুব অদ্ভুত লাগছিল তখন। দেন কয়েকদিন পরে আস্তে আস্তে তাদের ঘুমাতেই খুব অসুবিধা হয়, প্রায় রোজ রাতেই এমন সাউন্ড হতো, হয় আলমারিতে না হলে ওয়াশরুমের ডোরে, এবং এক আরেকদিন রাতে প্রায় তিনটার দিকে ওই লকড আলমারি হঠাৎ করে খুলে যায়। আপু উঠে গিয়ে দেখেন কেউ চাবি দিয়ে খুলে যেরকম ভাবে খোলে সেভাবেই লকটা খোলা আলমারির, মানে বন্ধ একটা লক খুললে যে অবস্থা হয় আর, কিন্তু কোনো চাবি নেই। আপু অনেক অবাক হয়ে গেলেন, কারণ আপু ঘুমাতে যাওয়ার আগেই আলমারিটা লক করে দিয়েছিলেন। এটি একবার হলে আপু হয়তো ভাবত যে হয়তো আপুনি লক করতে ভুলে গিয়েছিলেন, কিন্তু এটি অনেকবার হয়েছে। আর আপু বলেছেন যে তিনি বুঝতে পারছেন না যে লকটা কে খুলছে, কজ লকটা খুললে একই সাউন্ড হয় ন্যাচারালি। আর অনেক সময় এমনও হয়েছে যে রাতে ওই আলমারি খুলে ফ্লোরে জিনিসপত্র সব পড়ে থাকতে দেখা গেছে। সো তার কয়েকদিন পরে এরকম ভাবে চলছিল, এবং তার কয়েকদিন পরে একদিন সন্ধ্যায় ভাইয়া তার বেবি আর সার্ভেন্ট সহ একটি দাওয়াতে যান। শুধু বাসায় ছিল ভাইয়ার মা। আপু যাওয়ার সময় তাদের রুমের রুমটা লক করে দিয়ে গেছিলেন, এবং এসে শুনলেন তার মা বলছে, বাবা আমাকে আর এই বাসায় একা রেখে কোথাও যাবে না। ভাইয়া জিজ্ঞেস করলেন যে কেন, কি হয়েছে? তখন তার আম্মা বললেন যে তোরা যাওয়ার পর আমি আমার রুমে বসে দোয়া পড়ছিলাম, হঠাৎ দেখি তোদের রুমের দরজা কি যেন পেছন দিক দিয়ে ধাক্কা দিচ্ছে অনেক জোরে জোরে, মনে হচ্ছে ভেঙে ফেলবে। আবার মুখ দিয়ে ডোরের মানে নখ দিয়ে ডোরে আঁচড় কাটছিল। আমি তখন তোদের রুমের সামনে যাই, রুম লাগানো থাকায় আমি খুলতে পারিনি, তো আমি আওয়াজ দিলাম যে ভেতরে কে, কোনো উত্তর দেয় না কেউ, শুধু ধাক্কা দিচ্ছে দরজা। আমি ভয় পেয়ে আমার রুমের দোয়া পড়তে পড়তে এগিয়ে আসি, মানে চলে আসি, এবং একটু পরে ধাক্কা দিচ্ছিল যে মানে ধাক্কা দিচ্ছিল কে জানি জোরে জোরে, মানে লিখেছেন খুব মানে এলোমেলো ভাবে, আমি পড়তে একটু সমস্যায় হচ্ছে, মানে ব্যাপারটা এরকম ধরনের যে তিনি তার মা বাসায় একা ছিলেন এবং তিনি হঠাৎ করে দেখলেন যে তার ছেলের ঘর থেকে ভেতর থেকে একটা সাউন্ড আসছে, এবং মনে হচ্ছে ভেতর থেকে কেউ যেন দরজায় টোকা দিচ্ছে এরকম একটা সাউন্ড আসছে। এবং সেই সাউন্ডটা শুনে তিনি ঘরের কাছে গেলেন এবং দেখলেন যে ঘরের দরজা লকড, তিনি খুলতে পারলেন না, এবং তিনি যখন আওয়াজ দিলেন যে ভেতরে কে, তখন তিনি ভেতর থেকে কোনো আওয়াজ পেলেন না, এবং নিজের রুমে ফিরে আসার সঙ্গে সঙ্গে আবারও তিনি সেই আওয়াজ শুনতে পেলেন। এরকম অনেক প্রবলেম ফেস করার পরে এক মাস পরে ভাইয়া বাধ্য হন ওই ফ্ল্যাটটি ছাড়তে। এটি ঘটেছিল 2010 এর লাস্টের দিকে, এবং আমি নিজেও একবার ওই ফ্ল্যাটে গিয়েছিলাম বেড়াতে, বাট কোনো কিছুই শুনিনি যে ওই ফ্ল্যাটে হন্টেড বা এরকম কিছু। ফ্ল্যাট ছাড়ার পর জিজুর কাছ থেকে এটা শুনি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে জিনিসটা লেখাও ইংরেজি ফন্টে, আবার তারপরেও একটু বেশ এলোমেলো লাইনে, সো একটু ঝামেলাই হলো পড়তে, হয়তো অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি আবার কিছু SMS এর নিয়মটা বলি, যারা SMS করছেন তাদেরকে নিয়মটা বলে দিই। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। একটা ছোট্ট ব্রেক নিব আমরা, এবং ছোট্ট একটা গানের পরে আবারও ফিরে আসছি। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, ফিরে আসবো নতুন নতুন সব ঘটনা নিয়ে।
This track was downloaded from FusionBD.com.
All right.
ফিরে এলাম আবার আমি রাসেল, ভূত FM নিয়ে, এবং ঘড়িতে সময় রাত 1:10। আমার খুব অদ্ভুত লাগে যে এখনো অসংখ্য এসএমএস আপনাদের কাছ থেকে পাচ্ছি। যারা এসএমএস পাচ্ছেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, অর্থাৎ যারা এসএমএস পাঠাচ্ছেন আমাদেরকে। আর যারা আমাদেরকে শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত রাত জেগে মানুষ বেশ আনন্দ নিয়ে ভয় পাচ্ছেন। এবং সত্যি কথা বলতে যে এই বাকি রাতটা যদি ঘুম না আসে তাহলে খুব কষ্টে কাটবে আমি জানি, কারণ মানে গল্প বা ঘটনা যেটাই বলুন না কেন, যেটা সেটা যেরকমই হোক না কেন, পরবর্তীতে সেইগুলো বারবার করে ঘুরে ফিরে মাথার মধ্যে আসে। এবং সেটা মানে এখন একটা জিনিস হয় কি যে শোনার সময় এক ধরনের ফিলিং হয়, শোনার পরে কিন্তু আরেক ধরনের ফিলিং হয়। কারণ শোনার পরে আমরা সেই জিনিসগুলো যখন ভাবতে শুরু করি তখন আমাদের আমাদের আরো কিছু চিন্তা, আমাদের আরো কিছু মানে আমরা আরো কিছু অনেক কিছু ইমাজিন করি, সেই সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত ইলিউশন তৈরি হয় এবং সেখান থেকে বেরিয়ে আসাটা কিন্তু বেশ কষ্টকর। তো এখনো পর্যন্ত এই সমস্ত জেনে বুঝে সজ্ঞানে যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আর যারা এসএমএস পাঠাচ্ছেন তাদেরকে তো মানে ধন্যবাদ জানানোর কোনো ভাষাই আমার জানা নেই। তো যারা এসএমএস পাঠাতে চাচ্ছেন কিন্তু পারছেন না তাদেরকে আরো একবার বলি, সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাকে রাহান এসএমএস করেছেন এবং তিনি বলছেন কত এসএমএস করি একবারও পড়ো না, আমি পড়ে ফেললাম। লিওন এসএমএস করেছেন, লিওন এবং লিনা আমি তার এসএমএস ও পড়ে ফেললাম। আব্দুল আলিম ফ্রম চিটাগং লিখেছেন যে আই লাইক ভূত এফএম, থ্যাংক ইউ সো মাচ, আমরাও আপনাদের অনেক পছন্দ করি এবং একটু আগে সেই ঘটনা বলছিলাম। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাজেরিন, আজকের ঘটনাগুলো শুনে তার বেশ মজা পাচ্ছেন তিনি। ওকে, আর আমাদেরকে এসএমএস করেছেন সৈয়ব সৈনিক এবং আমাদেরকে এসএমএস করেছেন মাসুদ এবং রাজীব, এসএমএস করেছেন আমাদেরকে মিস নার্গিস, এসএমএস করেছেন সনেট, এসএমএস করেছেন আমি এরপরেও দেখতে পাচ্ছি মনির এবং তিনি বলেছেন অনেক এসএমএস পাঠানো হয় কিন্তু কোন এসএমএস পড়া হয় না, বাট আমি এই অভিযোগটা সবচেয়ে বেশি শুনতে হয় আমাকে, তারপরেও বলছি যে আপনাদের এসএমএস গুলো সযত্নে সংরক্ষিত থাকে। আর মাঝে মাঝে মানে পুরনো এসএমএস কিন্তু পড়ি আমি। পোস্ট অ্যাঞ্জেল আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন মাই নেম রায়হান, আচ্ছা স্যার তিনি রায়হান আমাদের এসএমএস করেছেন আর কি। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন ঢাকার মোহাম্মদপুর থেকে রাজ, আমাদেরকে এসএমএস করেছেন শান ফ্রম বাড্ডা, এছাড়াও পিপ ফ্রম রাজশাহী জিরো পয়েন্ট, জাহিদ আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন রিপন, এছাড়াও মহানুর এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন আমাদেরকে বাহারুল, সোহেল এসএমএস করেছেন, লিটন আমাদের এসএমএস করেছেন এবং আজকের ভূত এফএম তার দারুণ লাগছে। আসলে এটাই হয় আসলে ন্যাচারালি যে একটা ঘটনা আপনার কাছে ভালো লাগবে না আরেকজনের কাছে ভালো লাগবে, আবার একটা ঘটনা আপনার কাছে একেবারে মানে খুবই ভালো লাগবে আরেকজনের কাছে মোটেই ভালো লাগবে না। সো ব্যাপারগুলো এরকমই এবং আমি ঠিক মানে এক একদিন দেখি যে আমার কাছে খুব বেশি ভয় লাগলো এরকম একটা ঘটনা একজনে একজন পাত্তাই দিলেন না, আবার একজনের কাছে মোটামুটি একটা ঘটনা লাগলো যে ঘটনাটা আসলে ঠিক তেমন ভয়ের না, বাট অন্য একজনের কাছে সেটা অনেক বড় একটা ভয়ের ঘটনা মনে হলো। এরকম হয় আসলে, কে যে কোনটাতে ভয় পাবে এটা কোনোভাবেই মানে সঠিকভাবে ভেবে বলা যায় না। আর একটা জিনিস বলবো ভয় নিয়ে, অনেকেই ভয় পেতে চান, অনেকেই ভয়ের কিছু দেখতে চান, তাদের জন্য বলবো যে আসলে যতক্ষণ পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন না এই যে বাথরুমে যান, বাথরুমে গিয়ে আয়নার দিকে অনেকে তাকাতে ভয় পান, আয়নার দিকে তাকালে মনে হয় যে অনেকের কাছে যে অদ্ভুত কিছু একটা দেখবেন, অনেকে লাইট অন করে তারপরে বাথরুমে ঢোকেন, ওই যে টিউবলাইট জ্বলার সময়টুকু দেন না, মানে টিউবলাইট আগে জ্বলে তারপরে অনেকে বাথরুমে ঢোকেন, অনেকে বাথরুমে ঢোকার পরে আশেপাশে তাকাতে ভয় পান। তো এরকম ধরনের ঘটনা যে আপনি মুখ ধুতে গেছেন কিন্তু আয়নার দিকে তাকাচ্ছেন না যে পেছনে কিছু একটা থাকতে পারে, অনেকে অনেক রাত্রেবেলায় হয় দেখা গেছে যে জানালা খুলে শুয়েছিলেন, জানালাটা অফ করতে উঠতে চাচ্ছেন না, অনেকে দেখা যায় যে ঘরের চারিদিকে ভালোভাবে দেখে নিতে চাচ্ছেন না, যে দেখলে হয়তো একটা অপ্রস্তুত কোন একটা অবস্থার মধ্যে আপনি পড়তে পারেন, মানে অপ্রস্তুত হতে পারেন এরকম একটা চিন্তা থেকে হয়তো আপনি দেখছেন না। তো এইগুলো এই ভয়ের ব্যাপারটা কিন্তু আসলে এইগুলোই যে কিছু একটা আছে, অনেক সময় এরকম অস্বাভাবিক ব্যাপার কিন্তু ঘটেই থাকে যে আমার মনে হয় যে আমার সঙ্গেও কোন একজনের অস্তিত্ব আমার এই ঘরটাতে আছে, আমার সঙ্গে কোন একজনের অস্তিত্ব, কেউ একজন আমার সঙ্গে হাঁটছে, কেউ একজন আমার সঙ্গে কোন একটা কিছু শেয়ার করছে, কেউ একজন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, আমি তাকালেই দেখতে পাবো এই জন্যই আমি তাকাচ্ছি না। ভয়ের ব্যাপারগুলো কিন্তু এখানেই, যদি আমি তাকিয়ে ফেলি কিছু দেখতে পেলাম না ভয় পেলাম না, বা কিছু একটা দেখতে পেলাম আরো বেশি ভয় পেলাম, বা তখন হয়তো শিওর হয়ে গেলাম। কিন্তু তারপর ঠিক মানে ঠিক ওই যে ভয় পেতে পারি পেছনে তাকানো যাবে না এই ব্যাপারটা কিন্তু চলে যাবে। সো এই মানে এটা এটা হরর মুভিতেও এই ট্রিকগুলো কিন্তু খুব বেশি ইউজ করে, যে দেখা যায় যে আমি চাচ্ছি কিছু একটা দেখতে, চাচ্ছি কিছু একটা দেখতে, কিন্তু দেখাচ্ছে না। যখন দেখিয়ে ফেলে তখন সেই ইন্টারেস্টটা থাকে না। সো যাই হোক, অনেক বেশি বকবক করে ফেলছি আমি, তার আগে আমি আরো কিছু আমি SMS পড়ছিলাম, SMS পড়ার মধ্যেই অনেক কথা বলে ফেললাম। আমি আমাদের গেস্ট রয়েছেন সেই সমস্ত গেস্টদের ঘটনায় যাই, কারণ তাদের কাছে প্রত্যেকের কাছে অনেক বেশি ঘটনা রয়েছে এবং সাধারণত এই ধরনের আলাপ কেউ শুনতে চায় না। তবে ঘটনায় যাওয়ার আগে আমি একটু বলবো যে আমরা ঢাকা শহরের মিরপুরের কোন একটা জায়গার একটা বাসা নিয়ে এর আগেও আলোচনা করেছি, আপনারা শুনেছিলেন, এবং সেটা নিয়ে অনেক ফেসবুকিং হয়েছে, মানে অনেক ধরনের সেই বাসার ছবি অনেকে আপলোড করেছিলেন, অনেকে অনেক কিছুই করেছেন। এবং সেই বাসায় যে মানে যেই গিয়েছেন না কেন, সেই বাসার আশেপাশে কেউই ব্যর্থ হয়ে ফেরেননি। তো আমাদের সঙ্গে আজকে যে গেস্ট আছেন এখানে উপস্থিত, তিনিও ব্যর্থ হয়ে ফেরেননি। তিনি দুইবার সেই বাড়িতে মানে পরপর দুইবার সেই বাড়িতে গিয়েছেন এবং দুইবার ভিন্ন দুই অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন, এবং তারপরে সেই রিয়াকশনটাও চলেছে অনেকদিন ধরে। সেই রিয়াকশনটা মানে তার প্রেক্ষিতে মানে অনেক কিছু ঘটেছে তার জীবনে, তো সেগুলোই শুনবো। আমি পরিচয় করে দিই আপনার সাথে, আগে আপনার নামটা বলবেন প্লিজ।
হাই লিসেনার্স, আমি শুভ, আর আমি মিরপুর থেকে এসেছি। আমি এখন কি আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি তাহলে?
প্লিজ।
আমি ঘটনাটা ঘটেছিল মিরপুরেরই মানে একটা স্থানে ছিল, এই একটা বাড়ি, মানে সেই বাড়িটাতে মানে সে বাড়িটার যে মালিক ছিল আসলে সেই অরিজিনাল মালিকটা এখন আর সে বাড়িতে নেই, তো সেখানে একটা হুজুর থাকে এবং বাড়িটা একটা নির্দিষ্ট মানে এত বড় একটা প্লেস নিয়ে অবস্থিত যে তার ভেতরে পাঁচ থেকে ছটার মতো বিল্ডিং আছে এবং প্রতিটা বিল্ডিং প্রায় পাঁচ থেকে ছতলা হবে, এবং ফ্রন্ট সাইডের যে রোডের সাইডে যে বিল্ডিংটা আছে সেটা প্রায় পাঁচ তলার মতো। তো আমি এখানকারই একটা এপিসোডে গত বছর তখন প্রায় শীতকাল ছিল, তখন আমি এই বাড়িটা সম্বন্ধে শুনছিলাম, তো শুনে আমার বেশ আগ্রহ হলো, এবং আগ্রহ হওয়ার পরে আমি আমার একটা বন্ধুকে নিয়ে, ওর নাম ছিল শুভ, ওকে নিয়ে আমি একদিন মানে তখন
আপনার নামও শুভ?
জি, আমার নামও শুভ এবং আমার বন্ধুটার নামও শুভ। এবং সবচেয়ে মজার ঘটনা এখানে একটা যে ওর একটা ছোট ভাই আছে, ওর নাম শান্ত, আমার একটা ছোট ভাই, তার নামও শান্ত, ওরা দুই ভাই, আমরাও দুই ভাই, ও ফ্যামিলিতে বড়, আমিও ফ্যামিলিতে বড়।
আচ্ছা।
আর এই আরো ব্যাপার হচ্ছে ওর বাবাও হচ্ছে ফ্যামিলিতে সবার বড় এবং আমার বাবাও ফ্যামিলিতে সবার বড়।
বাহ।
তো যাই হোক, আমরা দুই বন্ধু মিলে একদিন রাতের বেলা গেলাম, তখন বেশ শীতকাল আর কি, তো শীতকাল হওয়াতে হয় কি যে রাত 11:30-12টার মধ্যে মোটামুটি ঢাকা শহরও প্রায় কিছু জায়গা আছে যেখানে প্রায় নির্জনই হয়ে যায়, এবং গত বছর মানে একটা সময় গেছে যে বেশ শীতকাল, বেশ শীত গেছে, কয়েকটা দিন ছিল যে অনেক বেশি প্রচন্ড শীত গেছে। তো সেই সময়টায় আমরা যখন যাই তো আমাদের বাড়িটা খুঁজতে একটু লেট হয়, আমরা অনেক কষ্ট করে খুঁজে পাই ফার্স্টে, আমরা অনেক মানে অনেক আমাদের কষ্ট করতে হয় বাড়িটা খুঁজতে। যাই হোক, আমরা বাড়িটা খুঁজে যখন বাড়িটার কাছে গেলাম তো ফার্স্টেই যেটা হলো, আমরা বাড়িটা তখন এত রাতের বেলা মানে কোনো মানুষ নর্মালি জেগে নাই, সবাই ঘুমিয়ে, তো আমি আর শুভ যখন বাড়িটার ফ্রন্ট সাইডে রোডের পাশে গেটটার সামনে দাঁড়ায় আছি, তো ভেতর থেকে মানে টিনের গেটের যে ছিটকারি লকটা, সেই লকটা নাড়াচাড়া করলে যেরকম শব্দ হয় যে লকটা বারবার খুলতেছে এবং লাগাচ্ছে এরকম যে শব্দটা হয়, সেই শব্দটা আমরা অনেকক্ষণ শুনলাম। তো আমরা নর্মালি ভাবছি যে তখন তো আমরা ফার্স্ট ওই বাড়িটার সামনে গেছি, তো আমরা জানি না আসলে ওই বাড়িটাতে এখনো কেউ থাকে কি থাকে না, তো আমরা ভাবছি হয়তো দারোয়ান মানে মানুষজন ভিতরে না থাকলেও হয়তো দারোয়ান আছে ভেতরে।
ওকে।
পরবর্তীতে আমরা একটা সময় খেয়াল করলাম যে বাড়ির ভেতরে তো কোনো দারোয়ান নাই, প্লাস বাড়ির বাইরে কিছু দোকানপাট আছে এবং সেগুলো বন্ধ, এবং বন্ধ, এবং বাড়ির প্রতিটা দোকানের ভেতর থেকে লক করা, মানে বাইরে কোনো তালা দেওয়া নাই।
আচ্ছা।
তো এইটা দেখে মানে এটা আমার মনে হলো যে আসলে এটা কি চলতেছে ঠিক ইয়া হচ্ছে কিনা। তো যাই হোক, আমরা রোডের অপোজিটে, বাড়িটার অপোজিটে গিয়ে ফুটে দাঁড়ায় বাড়িটার দিকে তাকায় কিছুক্ষণ চিন্তা ভাবনা করলাম যে আসলে এই মুহূর্তে যদি কাউরে পাওয়া যেত বাড়িটার সম্বন্ধে কিছু জানতে পারতাম। তো তখন মানে ঠিক আমরা এরকম চিন্তা ভাবনা করতেছি, হঠাৎ একটা মহিলা তার একটা মানে একটা বাচ্চা কোলে নিয়ে কোত্থেকে যে আসলো আমরা বুঝলাম না, এবং নর্মালি হয় কি শীতকালে আমরা জ্যাকেট পরা, কিন্তু মহিলাটা মানে গরম জামা কাপড় বলতে যা বোঝায় সেরকম কিছুই ছিল না, প্রচন্ড শীতের মধ্যে উনি নর্মাল জামা কাপড়ে আসছে এবং এসে মানে আমাদেরকে বলতেছে যে ভাইজান কি দেখেন এই বাড়িটা দিয়ে থাকে। তো আমরা বললাম যে না কিছু দেখি না, তবে এই বাড়িটা সম্বন্ধে আমরা অনেক কিছু শুনছি যে বাড়িতে নাকি কেউ থাকে না। তো উনার কাছ থেকে তখন আমরা জানলাম যে উনি আমাদেরকে বলতেছে এইভাবে যে ভাইজান এই আমি তো এই এলাকায় প্রায় 10 বছর ধরে আছি, তো গত 10 বছর ধরে এই বাড়িটাতে কেউ থাকে না, এবং এই 10 বছর আগে লাস্ট যে যারা ছিল তারা ছিল হচ্ছে মাদ্রাসার কিছু স্টুডেন্ট। এই বাড়িটাতে মানে প্রথম থেকেই যে প্রবলেমটা ছিল, যারাই থাকতো না কেন থাকতে পারতো না, রাতের বেলা অনেক ধরনের শব্দ হতো এবং
আমাদের এখানে যারা এসেছিলেন তারা কিন্তু এই ধরনের কথাই বলেছে।
এবং তারপরে মাদ্রাসার কিছু স্টুডেন্টদের দেওয়া হলো যে হয়তো যদি জিনের প্রবলেম থাকে তাহলে হয়তো যে মানে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থে যে কোরআন তারপরে কিছু দোয়া আছে ওরা সারাদিনই প্রায় এগুলোই পড়ে, তো এই কারণে হয়তো তারা থাকবে না। কিন্তু দেখা গেল যে মাদ্রাসা দেওয়ার পরে এটা হয়নি। তো যাই হোক, এগুলো ছিল হিস্ট্রি বাড়িটার। তো একটা পর্যায়ে তো ওইগুলো শোনার পরে উনি চলে গেলেন, আমাদেরকে বলে উনি চলে গেলেন। তারপর আমি আর শুভ ঠিক করলাম বাড়িটাতে ঢুকবো। তো তারপর বাড়ির পাশে একটা মানে চিকন একটা গলি আছে, তো আমরা তখনও জানি না যে বাড়িটার আসলে টোটাল এরিয়াটা কতটুকু। তো আমরা সেই চিকন গলিটা অনেক অন্ধকার ভেতর দিকে, আশেপাশে বাড়ি আছে বাট ভেতরটা অনেক অন্ধকার ছিল যেহেতু রাত হয়ে গেছে। তো আমি আর শুভ বাড়ির ভেতর মানে ওই গলিটার ভেতর দিয়ে যখন সামনের দিকে আগাচ্ছি, তো একটা বয়স্ক একটা আঙ্কেলের মতো একজন এবং ওনার দাড়ি মোটামুটি বড়, তো উনি আমাদের দিকে মানে হঠাৎ করে যে কোত্থেকে আসলো মানে এসে ওই গলিটাতে ঢুকে এবং আমাদের দিকে দাঁড়ায় মানে তাকায় দাঁড়ায় আছে। তো এবং ওনার চোখটা ছিল একদম লাল টকটকে এবং খুব গরম ভাবে আমাদের দিকে তাকায় আছে। মানে আমরা ফার্স্টে ভাবছি যে হয়তো আমরা এখানে আজকে নতুন আসছি বাড়িটা সম্বন্ধে খোঁজ নেওয়ার জন্য, তো আমরা বাড়ির আশেপাশে তাকায় দাঁড়ায় আছি, তো আমাদের নতুন দেখে হয়তো বা আমাদেরকে চিন্তা করতেছি আসলে একারা। বাট নর্মালি হয় কি, কেউ যদি কাউকে মানে না চিনতে পায় তাহলে যেভাবে তাকায় মানে ওনার তাকানোটা সেরকম ছিল না। তো এটা দেখে আমাদের ফার্স্টে একটু সন্দেহ হয়েছে, তারপরও আমরা তেমন ওটা পাত্তা দিইনি। তারপর ওই আঙ্কেলটা মানে ভেতর দিকে চলে গেল। তো চলে যাওয়ার পর আমরা আরো ভেতরে ঢুকতে শুরু করলাম। তো মানে ভয়ঙ্কর একটা অবস্থা ছিল তখন, যে চারপাশে অন্ধকার এবং বাড়িটা সম্বন্ধে মহিলার কাছ থেকে যা শুনলাম মানে এমনিতে গায়ের লোম দাঁড়ায় যাচ্ছিল। তারপরে একটু একটু ভেতরে যখন ঢুকলাম তো আমরা দেখলাম যে বাড়ির দেয়ালের চারপাশ দিয়ে মোটামুটি দেয়ালগুলো এত উঁচু যে কেউ যদি মানে কোন একটা গাড়ির উপর দিয়ে টপকানো চেষ্টা করে বা একটা মাইক্রো ছাদের উপর দিয়ে তার পক্ষে পসিবল হবে না, মানে সেখান থেকে লাফায় লাফায় ওঠা লাগবে। তো আর একটা পাশের দেয়াল ছিল একদম ফ্রন্ট সাইডে, যে মানে গলিটার ফ্রন্ট সাইডের দিকে যে দেয়াল সেটাই একমাত্র ছিল এক খাত, এবং তো আর প্রতিটা জালি কাটা দেয়া ছিল। তো আমরা একসময় চিন্তা করলাম যে আসলে কি আমরা বাড়িটাতে ঢুকবো কিনা। তো সেই দিনই আমরা প্রথম গেছিলাম আর কি সেই বাড়িটাতে, গত বছরের ঘটনা। তো আমরা যখন চিন্তা করতেছি এবং ওই দেয়ালটার কাছে গেছি এবং ওইখানে আমরা সবসময় যেটা দেখি তখন মানে একটা ছোট ফুচকার গাড়ি বা যাই হোক ওখানে একটা থাকে সবসময় ওইখানে। তো এবং তো যাই হোক, আমরা যখন চিন্তা করতেছি আমরা ঢুকবো কিনা, প্রায় আমরা ভেতরে গলিটার ভেতরে অনেক দূর চলে গেছি। তো তখন হলো কি, ওই যে লোকটাকে আমরা দেখছিলাম ফার্স্টে সেই লোকটা আবার গলির আরো ভেতর থেকে আমাদের দিকে আসলো, এসে একদম মানে আমাদের সামনাসামনি প্রায় গা ঘেঁষে গেছি অবস্থার মতো যেমন সামনাসামনি সেরকম মানে সামনাসামনি দাঁড়িয়ে আমাদের দিকে খুব গরম করে তাকিয়ে আছে। মানে এবার মানে উনি আমাদের উপর খুব বিরক্ত মানে মানে উনি ওনার অ্যাটিটিউডের মাধ্যমে বোঝাতে যাচ্ছে যে তোমরা এখানে কেন আসছো এরকম কিছু একটা। তো যাই হোক, তো উনি মানে কিছুক্ষণ তাকিয়ে থাকে, মানে তারপর হলো কি মানে কম্পাসে যেমন বৃত্ত তৈরি করে না কাটা কম্পাস দিয়ে, সেরকম ভাবে মানে আমরা ছিলাম মাঝখানে এবং আমাদের দুইজনকে সার্কেল করে উনি আর কি গোল করে রাউন্ড করুক কিছুক্ষণ মানে 2 থেকে 3 বার করে উনি গলির ভেতরে থাকলো। পরে ব্যাপারটা আর কি শুভ আর আমি দুইজনই খুব ইয়ে করলাম যে মানে আসলে সামথিং রং। তারপর আমরা একটু মোটামুটি ভয় পেলাম যে আজকে নতুন, তো আমরা চিন্তা করলাম যে আজকে আর কিছুই করবো না, নেক্সট আমরা যদি কখন আসি আবার দেখবো। তো আমরা বের হয়ে চলে আসলাম এবং গলিটা থেকে বের হয়ে রোডটা ক্রস করে যখন আমরা রিক্সা নেওয়ার জন্য যাবো যে আমরা রোড ক্রস করব, যখন আমরা রোড ক্রস করতে যাই তখনই আমরা সবচেয়ে বেশি ভয়টা পাইলাম, সেটা হচ্ছে আমরা গলিটা থেকে ওই পারে গিয়ে যখন ফুটে উঠবো আমরা দেখলাম যে আমাদের পেছনে যে আঙ্কেলটা ছিল ওই লোকটাই আবার মানে ওই ফুট থেকে আমরা যে রোড ক্রস করে যে অপোজিটে উঠতে যাচ্ছি সেই অপোজিটের ফুট থেকে ওই অ্যাঙ্গেলটা আমাদের সামনে দিয়ে রোড ক্রস করে গলিতে গিয়ে ঢুকলো। মানে এটা দেখে আমরা সবচেয়ে বেশি মানে মানে সবচেয়ে বেশি ভয়
আপনাদের আগে আসার কোনো কারণ নাই, মানে পেছন দিয়ে কোনো রাস্তা নেই, মানে
পেছনে তো কোনো রাস্তাই নেই শুধুমাত্র ওই গলিটা ছাড়া, এবং ওই গলির ভেতরে গেলে তো অন্য একটা এরিয়ার দিকে চলে যাচ্ছে গলিটা, আর আমাদের সামনে যেতে হলে আমাদের মানে ওই গলি দিয়ে বেরোয় আমাদের সামনে দিয়ে যেতে হবে। বাট ওই পারে উনি কিভাবে গেল সেটা এখনো আমরা বলতে পারি না, বাট ওইটা দেখে আমরা অনেক বেশি ভয় পেয়েছি এবং চলে আসছি। এবং কয়েকদিন আগে আমরা আবার ওই বাড়িটাতে আমি এবং ওই শুভ মানে ওর একটু মানে প্রবলেম ছিল, তো পরীক্ষা মানে সেমিস্টার ছিল, তো এই কারণে আমার সাথে যায়নি। তো আমার হীরা ভাইকে আমি এই ঘটনাটা বলছিলাম, আমাদের এলাকার একটা ভাই, তো সেই ভাইয়াকে নিয়ে আমি আর মানে বলাতে ওনার খুব আগ্রহ ছিল এখানে যাওয়ার, তো সেই ভাইয়া আমার সাথে বললো যে চলো শুভ আমরা যাই একটু দেখে আসি বাড়িটা। তো আমরা প্রথম দিন গেলাম ওনাকে নিয়ে বাড়িটা দেখে, প্রথম দিন মানে আমরা একটু মানে সন্ধ্যার দিকে গেছিলাম, তো গিয়ে পুরো গলিটা দিয়ে ঢুকে, তখন তো রমজান মাস, আমরা রমজান মাসে গেছিলাম, তারাবি হচ্ছে, তো সেই সময়টা গিয়ে আমরা পুরো এরিয়াটা দেখে তো আসলাম যে বাড়িটা শেষ মাথা কোথায়, কোথায় কে থাকে। তো আমরা গিয়ে যেটা দেখলাম যে বাড়িটা একদম পেছনের একটা বিল্ডিং এর দোতলায় শুধুমাত্র একজন হুজুর থাকে, এছাড়া আর কেউ থাকে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের প্রথম দিন মানে আমরা প্রথম যখন যাই তখন যে মহিলাটা আমাদেরকে বলেছিল যে ওনারা কয়জন থাকে না থাকে বাড়িতে, তখন বলেছিল যে ওনার একটা মেয়ে আছে, সেই মেয়েটার দিকে মানে কেউ মানে নর্মালি মেয়েটাকে কেউ দেখে নাই কখনো, এবং মেয়েটাকে যে দেখছে মানে সেই নাকি খুবই ভয় পাইছে, মানে খুব উইয়ার্ড চেহারা একটা,
আচ্ছা
মানে নর্মালি আসলে মেয়েটা কখনো বেরো হয় না বাসা থেকে মানে বোরকা ছাড়া। তো আমরা মানে মানে আমাদের মূল টার্গেট ছিল হয়তো যদি আমরা বাড়ির ভেতরে কোনো মেম্বারকে দেখতে পাই তাহলে বেটার হবে, বাট লাইট জ্বলতেছিল ঠিক, আমরা অনেক চেষ্টা করছি মেম্বারকে দেখার কোনো, বাট পারি নাই। তো সেদিন আমরা চলে আসি, পরদিন আমরা একটু রাতের বেলা প্রায় 12টার দিকে যাই সেখানে গিয়ে, তখন মোটামুটি রমজান মাস যেহেতু সবাই তারাবি মানে শেষ টেস করে ঘুমায় পড়ছে সিহারির জন্য, তো 12:30 থেকে 1:30, তো আমরা তখন মানে অনেক চারপাশ দেখে যে পাশটা ওই যে দেয়ালের কথা বললাম না ছোট ছিল একটু, এবং একটা গাড়ি ধর্ষণ থাকে চটপটি ফুচকার, তো আমরা দেয়াল টপকে ওইখানে ঢুকি।
আচ্ছা বড় বড় কাজ করেছেন কিন্তু, এটা হাতে ধুলাই খাওয়ার গণধুলাই খাওয়ার একটা সম্ভাবনা ছিল।
এখন তো মানে ঢুকে আসলে আমারও তেমন ইচ্ছা ছিল না, ফার্স্টে হীরা ভাই বলছিল চলো আমরা এটা দেখি আসলে কি আছে, পরবর্তীতে যাই হোক আমরা ঢুকার পরে তো ফ্রন্ট সাইড এর আমরা আসলে ভেতর দিকে যাওয়ার অতটা সাহস পাইনি, ফ্রন্ট সাইড এর যে বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংটার ভেতরে মানে সিঁড়ি দিয়ে আমরা ঢুকার চেষ্টা করলাম। তো সিঁড়িতে যেমন মানে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য যে যেমন সিঁড়ির দুটি স্টেপ থাকে না, ফার্স্টে একটা সিঁড়ি থাকে নিচ থেকে অর্ধেক, তারপরে আবার আরেকটা, তো সেরকম মানে ফার্স্ট স্টেপে যখন আমরা কয়েকটা ধাপ মানে তাড়া দিব ঠিক তখনই হলো কি মানে সিঁড়ি থেকে উঠতে গিয়ে কারো সামনে দিয়ে যদি আরো কয়েকজন উঠে যায় যে শব্দটা হয় সিঁড়িতে আর কি নর্মালি, এবং দৌড়ে উঠে গেলে যে শব্দটা হয়, আমাদের সাথে সেরকম একটা ঘটনা ঘটলো যে কেউ দৌড়ে উঠে যাচ্ছে উপর দিকে। তো এই ব্যাপারটা মানে হীরা ভাই ফার্স্টে আমাকে ঢুকতে বললো, মানে উনি ঢুকে মানে যেন কি হয়ে গেল যে উনি ব্যাপারটা একদম আশাই করেনি এটা এক্সপেক্ট করেনি। তো যাই হোক আমি বললাম যে হীরা ভাইকে যে আসলে দেখেন এটা হতেই পারে, চলেন আমরা ঢুকি যেহেতু কিছু হইতেছে না। তো হীরা ভাইয়ের আমি আরেকটু উপরের দিকে যখন উঠলাম তখন হলো কি মানে ব্যাপারটা আরেকটু হলো যে আমরা যে একটু উঠি আর আমাদের সামনে থেকে যে শব্দটা হয় সেটা আরেকটু উপর দিকে ওঠে, এরকম করে শুধু উপর দিকে ওঠে। তো আমরা মোটামুটি একটা স্টেপ ক্রস করে নেক্সট সিঁড়িতে যখন পাড়া দিব পুরোপুরি ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য, তো সেখানে যখন পাড়া দিব তখনই সবচেয়ে ঘটনা ঘটলো যে কেউ তার মানে কি বলে বাসন কোসন যদি মানে ছুঁড়ে মারে কারো দিকে, এবং ফ্লোরে পড়ার সাথে সাথে যে শব্দটা হয় এবং পাশের বাসা থেকে যে যদি কোনো শব্দ আসে সেই ধরনের শব্দ না, একদম ফ্রন্টে আমার সামনে যদি কেউ এখনই মারে সেই শব্দটাই আমাদের সামনে মানে একসাথে অনেকগুলো শব্দ হলো। তো এরকম হতে মানে আমি তখনই টোটালি নার্ভাস হয়ে গেছি এবং হীরা ভাই তো পুরোপুরি চুপ, উনি একদম মানে ঘেমে প্রায় অস্থির, এবং উনি আমাকে বলতেছে যে মানে উনি মানে কথা বলতে পারতেছে না, উনি জাস্ট আমার হাত ধরে রাখছে বলতেছে যে পিছনের দিকে টানে শুধু হীরা ভাই যে চলো, আমি বলতেছি যে থাক হীরা ভাই যত কিছু হয়েছে তো হয়েছে আমাদের তো কিছু হয়নি, বা ওনার কথা চলো পেছন দিকে। তো যাই হোক আমরা সেদিন চলে আসি। তো চলে আসার সময় সবচেয়ে মজার ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমরা যখন আবার বের হলাম ওখান থেকে, তো বের হওয়ার সাথে সাথে দেখলাম যে কোনো মানুষজন তো নাই, শুধুমাত্র একটা কুকুর। আপনার কালারটা হচ্ছে ব্রাউন কালার যেরকম হয়, হালকা লালচে, তো একটা কুকুর দাঁড়িয়ে আছে। তো আমরা যেখানে যাই আমাদের পেছন পেছন, মানে আমাদের গা ঘেসে ঘেসে বলতে গেলে একদম কুকুরটা চলতেছে। এবং আমরা যদি ডানে যাই কুকুরটা ডানে যায়, বাইরে গেলেও কুকুরটা বাইরে যায়। তো নর্মালি এভাবেই মানে কুকুরটা চলতেছে আমাদের সাথে। এবং ওটার পাশে কয়েকটা দোকান আছে, আমি আপনাকে বলছি সেটা। তো যাই হোক, তো আমরা মানে ওই দোকানের এরিয়াটা যখন ক্রস করলাম বাড়িটা থেকে, বাড়িটা তো মানে রাইট সাইড এবং লেফট সাইড, হ্যাঁ
নির্দিষ্ট এরিয়া, মানে এরিয়াটা ক্রস করার পরে কুকুরটার,
হ্যাঁ হ্যাঁ কুকুরটা আমাদের সাথে থাকতেছে না। তো ফার্স্ট আমরা এটা দুই তিনবার আগে লক্ষ্য করলাম যে আসলে কুকুরটা কোন পর্যন্ত আমাদের সাথে যাচ্ছে। তারপর আমরা যেহেতু রাত এবং মাজারের সামনে, ওইখানে আসলে একটা মাজার আছে, তো মাজারের সামনে একটা ছোট্ট দোকান আছে, সেই দোকান থেকে আমরা ওই তখনও মানে যেহেতু ওইখানকার ধর্মীয় কিছু মানুষজন থাকে সবসময় রাতেও, তো ওই টং দোকানটা খোলাই থাকে। তো ওইখানে হয় না যে সারাদিন শেষে দুই একটা কেক বা রুটি রুটি থেকে যায়, তো আমরা সেরকম একটা কিনে আমরা কুকুরটাকে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে কোনোভাবেই মানে ওই এরিয়াটুকু ক্রস করতেছে না।
সেটা এলাকার কারণে হতে পারে,
এলাকা তো ব্যাপার না, মনে হচ্ছে আমি আপনাকে বলছি যেমন এই দুটো বাড়ি পাশাপাশি, বাট একটা বাড়ির সামনে থেকে আরেকটা বাড়িতে সে যাচ্ছে না, একটা বাড়ির সামনে মানে ওই নির্দিষ্ট বাড়িটার সামনেই সে থাকতেছে, মানে ওই বাড়িটা কোনোভাবে সে ক্রস করতেছে না। এবং মানে লাস্ট টাইম যেটা হলো, অন্য আরো দুই তিনটা কুকুর মানে কিছুক্ষণ পর যখন আসলো আমরা যখন দেখলাম, এবং তখনই দেখলাম ওই কুকুরটা গলির ভেতরে ঢুকলো। এবং আমরা যখন ওই গলির ভেতরে আবারও আমি আর হিরো হয়ে যখন হিম করলাম, তখন আমরা মানে আর কুকুর টুকুর কিছুই দেখতে পাইনি। তো সেদিন আমরা মানে চলে আসি, এই ছিল ঘটনা। এবং তারপর মানে কিছু জিনিস আমাদের সাথে মানে আমার সাথে ঘটছে, বাট হিরো ভাইয়ের সাথে ঘটছে কিনা আমি এখনো জানি না। আমার সাথে যা ঘটলো তা হলো, আমি যখন যে রাতে ঘুমাইলাম কয়েকদিন পর আর কি, সাথে সাথে না কয়েকদিন পর যখন ঘুমাইলাম, সেখানে একটা মানে এটা আসলে মজার ব্যাপার, বাট এটা কিভাবে হয়েছে আমি জানি না, মানে তারপর থেকে এসব ঘটনা আর কি, ছোটখাটো দু একটা। এটা হচ্ছে একদিন আমার বাসায় বডি স্প্রে যেটা থাকে, সেটা হচ্ছে মানে কেউ চেপে ধরলে যখন বডি স্প্রেটা বের হচ্ছে, হ্যাঁ যে শব্দটা হয়, এই শব্দটা মানে হচ্ছে কন্টিনিউয়াসলি। তো আমি ফার্স্টে ভাবছি যে হয়তো আমার ছোট ভাই আছে সে দিচ্ছে, বাট আমি দেখলাম যে একটা একটা টাইমে যে সেটা দুই তিন মিনিটও না, প্রায় কয়েক মিনিট ধরে স্ট্রে করতেছে। তো আমি ভাবলাম যে কে এতক্ষণ ধরে তো আমি লাইট জ্বালালাম, লাইট জ্বালায় উঠে মানে বাবাকে ডাকলাম যাবুদা হতে কি হতেছে। তো দেখলাম যে মানে বোতলের মুখটা চেপেও ধরা নেই, মানে যেটা চাপ হ্যাঁ চেপে ধরলে বের হয় সেটা চেপেও ধরা নেই, কিছুই করে নেই, বাট বের হচ্ছে একা একা, একদম পুরো আমার বডি স্প্রেটা সেদিন শেষ হয়ে গেছিল। এবং আমি অনেক কিছু দিয়ে চেষ্টা করছি, কস্টিক দিয়ে চেষ্টা করছি, কোনো কিছু আটকানো পারি নাই, ওটা শেষ হয়ে গেছে।
ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত, আপনি যেটা বলছেন যে সুগন্ধের সাথে ব্যাপার থাকে, কিন্তু মানে এই জন্য ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো। এবং আপনি যা বলছেন যে একা একা বেরিয়ে যাচ্ছে, যদি এরকমও হয় যে ওইটার কোন একটা মানে টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল, তারপরে ব্যাপারটা উইয়ার্ড যে আপনি আপনার হচ্ছে মানে ওই সময়ে আপনি এসে দেখাটা ব্যাপারটা খুবই অদ্ভুত।
তখন আবার আমার আম্মু আমাকে মজা করে বলতেছে যে হইতে পারে কোন জিন টিন কেউ আসছে, সে হয়তো মারতেছে, তা আমাদের তো নর্মালি এক ইয়েতে হয়ে যায়, তার হয়তো পুরোটাই লাগতেছে। তো আম্মু এটা বলছিল আমাকে মজা করে। তো যাই হোক, দুই তিন দিন পর আবার মানে তার থেকে দুই তিন দিন পর, কন্টিনিউয়াসলি প্রতিদিন হচ্ছে না, দুই তিন দিন পর যেটা হলো সেটা আম্মু আমাকে বলতেছে যে আমি কিছু একটা দেখছি, সামথিং যে চোখ খুলে দেখি কে যেন দাঁড়ায় আছে এরকম কিছু, এটা ঘরের মধ্যে, হ্যাঁ ছায়ার মতো মানে একটা কালো শেপ, মানুষের শেপ, মানে বাচ্চা ছেলের থেকে একটু বড়, আবার একদম বড় মানুষও না, সেরকম একটা। তো এরকম তো একদিন হলো কি রাতের বেলা যে আমার চোখ খুললেই দেখলো যে মানে ফার্স্টে নর্মালি হতে পারে যে মানুষ ঘুম থেকে ওঠার পরে দেখলে হয়তো চোখের মধ্যে কিছু হতেই পারে, যে হ্যালুসিনেশন হইতে পারে ঘুম থেকে, তো সেরকম কিছু না। তো কয়েকবার মানে এপাশ ওপাশ ফিরে যখন আবার তাকালো যে দেখলো যে না সেম জায়গায় স্টেবল করতেছে, এবং যখন উঠে গেল তখন সেদিন আবার ভূত এফএম চলতেছিল শুক্রবার দিন, তো আমি তখন নর্মালি ঘুমাইনি, ভূত এফএম শেষ দুটো আড়াইটার দিকে। তো যখন আম্মু ঢাকাঢাকি করলো তখন আমি উঠে আর কি লাইট টাইট জ্বালালাম, যখন তখন জিনিসটা শেপটা টোটালি সরে গেছে এবং তখন মানে আমি আবার ওই রান্নাঘর তারপরে আশেপাশে দেখলাম যে কিছুই নেই, তারপর তেমন কোনো ঘটনা ঘটেনি, এটা ছিল লাস্ট ইনসিডেন্ট। তো এতটুকু ছিল ওইখানকার ঘটনা এই পর্যন্ত।
আমাদের হাতে সময় আসলে খুব কম, আমরা পাশের জনের কাছে চলে যাই, খুব ছোট্ট করে একটা ঘটনা বলবেন।
হ্যালো বন্ধুরা, আমি নমন বলছি মিরপুর থেকে। আমার ঘটনার শুরু বোধহয় অনেক ছোটবেলা থেকেই, কিন্তু ঘটনাটির সর্বশেষ যে ভার্সনটা সেটা আমি আপনাদের আজকে বলছি। এটি ঘটে 2009 সালে সেপ্টেম্বরের 25-28 এমন একটা সময়ে। আমার মনে আছে এটা সম্ভবত ছিল রোজার ঈদের পরপর কোন একটা সময়। আমি ঈদের ছুটিতে বাড়িতে যাই, তো সেখানে কাজিনদের বাড়িতে বাড়িতে গিয়েছিলাম, আমার পুতির বাড়িতে। গিয়ে একদিন সন্ধ্যাবেলা আড্ডা মারতে মারতে বেশ রাত হয়ে যায়, গ্রামাঞ্চলে রাত 9-10 বলতে বেশ রাত বলা বোঝা যায় আসলে। তো কাজিনদের বাড়িতে যখন মানে বাড়ি ফিরে যাচ্ছিলাম আড্ডা শেষ করে, তো যাওয়ার পথে একটা অনেক বড় আম বাগান আছে, প্রায় 5-600 বেশি আম গাছ ওখানে আছে, এত বড়। তো এই আম বাগানটা সম্পর্কে অনেক আগে থেকেই অনেক কথা শুনেছি বা দেখেছি, যেটা অনেকেই বলেন যে এখানে এরকম হয়। আম বাগানটার মাঝামাঝি একটা জায়গা আছে, বিশেষ করে ওই জায়গাটা সম্পর্কে বেশি শোনা যায় যে ওখানটাতে এরকম বেশি ঘটনা ঘটে থাকে। তো আমরা মূলত এমনি হাসি ঠাট্টা করতে করতে আসছিলাম, অতটা সিরিয়াসও ছিলাম না, বেশ অন্ধকার, যদিও আকাশে সামান্য চাঁদ ছিল, কিন্তু গাছের ফাঁক করে দিয়ে ওটা মাটি পর্যন্ত পৌঁছেছিল না আসলে। তো আমরা আসছি, আমাদের তিনজন ছিলাম ওখানে, আমি, আমার কাজিন রিয়াদ, আর রিয়াদের ফ্রেন্ড ছিল উজ্জ্বল নাম। তো উজ্জ্বলের হাতে ছিল টর্চ, আর আমি আর রিয়াদ মোবাইলের আলো থেকেই আমি রাস্তা দেখার চেষ্টা করছি। তো আস্তে আস্তে হঠাৎ করে একটা পর্যায়ে কোন একটা কারণে আমরা তিনজনই ভীষণ চমকে উঠি, এবং আমাদের তিনজনের হাত থেকে আমার মোবাইল, রিয়াদের মোবাইল এবং উজ্জ্বলের টর্চ তিনটা পড়ে যায়। পরে সম্পূর্ণ অন্ধকার, এবং অন্ধকারটা এমন অন্ধকার হয় যে আমরা কোনো মতেই আর কিছু দেখতে পাচ্ছি না। তাই তো দূরে দাঁড়িয়ে চাঁদের আলো দেখতে পাচ্ছিলাম, বা অন্ধকার থাকলেও একটা আলোর আভা থাকে যেখানে অন্ধকার হোক না কেন, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। এখন অন্ধকারে তো কিছু খুঁজেও পাচ্ছি না, মোবাইলটা কোথায় পড়েছে, বা কিছু একটা জ্বলতে তো হবে, আলো তো দেখতে হবে। রিয়াদ আবার বুদ্ধি করে ওর সঙ্গে সবসময় লাইটার অথবা ম্যাচ রাখতেন, তো সে ম্যাচ জ্বালানোর চেষ্টা করছে, জ্বালাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে বোঝা যাচ্ছে কাঠে জ্বলছে কিন্তু ভালো দেখতে পাচ্ছি না আমরা, অর্থাৎ ব্লাইন্ড, কেন দেখতে পাচ্ছি না আমরা তিনজনের মধ্যে একজনও কিছু দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ চেষ্টা করছি, প্রায় 5-10 মিনিট বোধ হয় আমরা হাতটা খুঁজে বেড়ালাম যে কিছু পাওয়া যায় কিনা, আমাদের তো আরো দেখতে হবে। এমন সময় বেশ পরিচিত একটা কণ্ঠ, আমার ঠিক মনে নেই কে বলেছিলেন, এমন একটা কণ্ঠ আসলে বললো কি যে ভাই রাস্তা থেকে সরে দাঁড়ান, স্বাভাবিক কণ্ঠ, আচ্ছা রাস্তা থেকে সরে দাঁড়ান। তো ওখানকার স্থানীয়, আমি তো স্থানীয় না, তো রিয়াদ বলে উঠলো কি মানে সে মোটামুটি ধমকা সুরেই, কিছু বুঝতেছি না, আপনি এটা কি করেন, কিছু দেখতে পাচ্ছেন, আমাকে সাহায্য করেন, আমি খুঁজে পাচ্ছি না কিছু একটা, সে ভয়ের কারণেই হোক বা যে কারণেই হোক কোনো কারণে উত্তেজিত অনেক, ঠিক আছে। একবার বললো কিছুক্ষণ হয় না, তারপরে আবার বললো যে ভাই আপনার রাস্তা থেকে সরে দাঁড়ান, আমরা তো কিছু বুঝি না, রিয়াদ কোনো কিছু বলছে না। তারপরে উজ্জ্বল রিয়াদের হাত চেপে ধরে বললো কি রিয়াদ একটু সরে দাঁড়া, ঠিক আছে, আমার টর্চ পড়ছে, মোবাইল পড়ছে, আমরা নামিয়ে যাবো কেন। এবার হচ্ছে যে কণ্ঠটা ছিল সে একটু ধমকা সরে বললো, সরে দাঁড়াতে বলেছে, আচ্ছা ঠিক আছে। আবার রিয়াদ বুঝলো যে ঘটনা যেহেতু শোনা যায় কিছু একটা আছে এখানে, তো আমরা স্বাভাবিকভাবে কিছুটা সরে দাঁড়াই। তারপর থেকে আমরা যে জিনিসটা অনুভব করি সেটা হচ্ছে আমরা কিছু দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি শব্দতে, যে আমাদের সামনে দিয়ে বেশ কিছু মানুষ বা বলা যায় একটা মিছিলের মতো কিছু একটা যাচ্ছে, বিভিন্ন রকম গন্ধ পাচ্ছি, অনেকটা বিয়ে বাড়িতে যেরকম গন্ধ হয়, কোন লোভনীয় খাওয়া বা এরকম কোন গন্ধ আছে। তারপর কিছুটা যানবাহন তো ঠিক না, তেমন ঘোড়া বা কোন একটা প্রাণীর পায়ের শব্দ, যেরকম চার পায়ে খুর খুরের শব্দ যেটা, এরকম কিছু আওয়াজ, মানুষের ফিসফিসানি কিছু আওয়াজ, এরকম বেশ কিছুক্ষণ, প্রায় 15-20 মিনিট মতো আমরা শুধু দাঁড়িয়েই আছি ওখানে। এটা আমাদের টাইম কতটুকু গিয়েছে সেটা আমরা বুঝতে পারিনি, পরে আমরা জেনেছি। তো কিছুক্ষণ যাওয়ার পরে একসময় ধীরে ধীরে সকল শব্দ থেমে যায়, আপাতত কোনো শব্দ হচ্ছে না। আমরা এবার চেষ্টা করছি যে কেন শব্দ হচ্ছে না, মানে শব্দ থাকার কারণে কিছুটা হলে সাহস পাচ্ছিলাম, এবার চোখেও কিছু দেখছি না, শব্দ শুনছি না, কেমন যেন একেবারে মানে মারা যাচ্ছি এরকম একটা ভাব। এমন সময় সামান্য একটা আওয়াজ, যে দুই তিন ফুট উপর থেকে ছোট কিছু একটা ফেললে যেরকম আওয়াজ হয়,
আচ্ছা
এরকম আওয়াজটা, আর আওয়াজের সঙ্গে সঙ্গে আমরা ওইদিকে ঘুরে গেছি যে আসলে কি পড়লো দেখি। আসলে আমরা কিছু শুনতেই পাচ্ছিলাম মূলত এ কারণেই হয়তো বা। তো আমরা তাকিয়ে দেখি যে উজ্জ্বলের হাতে যে টর্চটা ছিল সেটা ওখানে পড়ে আছে এবং সেটা জ্বলে উঠেছে। পরে আমরা উজ্জ্বলের কাছ থেকে টর্চটা নিই, টর্চটা নিয়ে হচ্ছে আমাদের মোবাইল গুলো খুঁজে বের করি এবং ওভাবেই পরে আমরা বাড়িতে ফেরত গিয়েছিলাম। তারপরে উজ্জ্বল কিছুটা অসুস্থ হয়েছিল এবং ডাক্তার বলেছিল যে জ্বরের কোনো কারণ নাই, হয়তোবা খুব ভয় থেকে হইতে পারে, অথবা কোনো কারণে চরম উত্তেজিত হয়ে গিয়েছিল সেদিন রাতে, এটা কারণে হতে পারে। আর এই ছিল আমার ছোট ঘটনা।
শেষ করার জন্য মানে যেহেতু আমাদের প্রথম দিকে সব গেস্টের কাছে ফিরে আসতে হচ্ছে, তো আর যে খুব অল্প সময় আমাদের হাতে আছে আমরা ছোট্ট ছোট্ট করে ঘটনা শুনবো। ভাই আপনি আরেকবার শুরু করেন, প্রথমে আপনি শুরু করেছিলেন শাকিল, জি শাকিল ভাই আরেকবার আপনার সেকেন্ড যে ঘটনাটা সেই ঘটনাটা আমরা শুনিয়ে ফেলছি।
আমার ঘটনাটা সেই নাখালপাড়ারই ঘটনা এবং প্রথম যখন প্রথম যে ঘটনাটা বলেছিলাম 86 এর ঘটনা, তারপর পরে 87 এর ঘটনা। এবং সেটা আমার বাসার পাশের বাসারই ঘটনা এবং সেই কাজের লোক নিয়ে ঘটনাটা ঘটেছিল।
আচ্ছা,
আমরা সাধারণত বিকালবেলা খেলাধুলা করি, আমাদের সামনে বেশ জায়গা ছিল, খেলাধুলা করতাম এবং সন্ধ্যার পরপরই আমরা সন্ধ্যা যখন হয়ে যেত তখন আমরা খেলাধুলা শেষ করে হাত মুখ ধুয়ে যে কোনো বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম।
তা
আমাদের সাথে পাশের বাসার যে কাজের লোক কাজ করত, ছোট আমাদের থেকে বয়সে ছোট ছিল, তারা আমাদের সাথে খেলাধুলা করত। একটা পর্যায়ে যখন আমরা খেলাধুলা শেষ করে সবাই হাত মুখ ধুয়ে যে যার বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, তখন দেখি যে আমাদের যে পাশে বাসায় কাজের ছেলেটা, সে একটা আমাদের এখানে বেশ গাছ ছিল এবং আম গাছ ছিল, সেই আম গাছের নিচে দাঁড়িয়ে কিছু একটা বলছে এবং বারবার ছেলেটা বলছে যে আমার ঘাটটা কেটে ফেল, আমার ঘাটটা কেটে ফেল। আমার জিনিসটা খুব অস্বাভাবিক লাগলো, আমি দাঁড়ায় পড়লাম এবং আমি দেখছিলাম, কিন্তু সবাই যে যার ঘরে মোটামুটি চলে যাচ্ছিল। আমি চেষ্টা করলাম কি বলছে বোঝার জন্য, সে দেখি গাছের কাছে দাঁড়িয়ে আছে এবং বারবার বলছে আমার ঘাটটা কেটে ফেল, ঘাটটা কেটে ফেল। আর গাছের একটা শুকনো ডাল তার হাতে, বাম হাতের দিকে, বাম হাতে ডান হাত দিয়ে বারবার বলছে ঘাটটা কেটে ফেল। আগায় গেলাম, আর আমার একটা অভিজ্ঞতা আগে ছিল জিন সম্বন্ধে, আমার একটা ভয় লেগে গেল। তো আমি যখন তার কাছে আগায় গেলাম, সে আমাকে দেখলাম যে লাঠি দিয়ে মারতে আসলো, আমি তো ভয় পেয়ে গেলাম এবং ভয় পেয়ে পিছিয়ে সরে গেলাম। আর তৎক্ষণাৎ আমার সেই বাসা যে বাসায় সিজেলটা কাজ করতো তাদেরকে আমি ডাক দিলাম, তো তারা আসলো এবং যখন আবার তাকে ধরতে গেলাম সে সেম একইভাবে মারতে আসলো। আমরা তাকে ধরলাম এবং দেখি তার গায়ে মানে তার বয়স অনুযায়ী, তখন আমি তখন ক্লাস 7 অথবা 8 পড়ি এরকম, দেখি যে তার গায়ে অসম্ভব শক্তি, কিন্তু ওই বয়সে ওরকম শক্তি থাকার কথা না। বারবার সে বলেছে আমার আমার ঘাড় ভেঙে যাচ্ছে, আমার ঘাড়ে মানে তার ঘাড়ে কিছু একটা মানে খুব চাপ দিচ্ছে, সেটা অনুভব করছে এবং মনে হচ্ছে তার ঘাড়টা কেটে যাচ্ছে, বারবার সে বলে যাচ্ছে এবং আমাদের কাছ থেকে সে ছুটে যাওয়ার জন্য চেষ্টা করছে। আমরা তাকে সবাই মিলে এবং তার বাসার লোকজন প্লাস আমাদের সাথে যারা খেলতাম আমরা সারা সবাই মিলে ওকে ডাকার পরে তারা আসলো, তাকে তাদের সেই তার বাসায় নিয়ে যাওয়া হলো যে বাসায় কাজ করতো, তাকে সরিয়ে ফেলা হলো এবং তাকে কোনোভাবে আটকায় রাখা যাচ্ছে না। এর পরপরই সেই আগে ঘটনায় যেরকম আমার বাবা আমার সাথে ছিলেন, এই ঘটনাতেও উনি এসে উপস্থিত হলেন এবং সেই মামা এসে উপস্থিত হলেন, সেই বাসার লোকজন এসে উপস্থিত হলেন, সবাই আমরা উপস্থিত হলাম এবং তার চিৎকার এবং তার ঘাড়ে কিছু একটা হচ্ছে এবং এবং আগের মতই সেই একই তার স্বাভাবিক কথাবার্তা না,
আচ্ছা
সে একই টাইপের কথাবার্তা এবং সেই কথাবার্তাগুলো বেশ চিকন স্বরের। আমরা বুঝে মানে বুঝতে পারলাম যে কিছু একটা ঘটেছে এবং সেটা অবশ্যই জিন ঘটিত, কেন জানি আমরা খুব শিওর হয়ে গেলাম। এর মধ্যে আমাদেরকে তখন আমার বাবা বললেন যে ওকে ঠিক আছে, আমাদের নাখালপাড়ে বড় হুজুর নামে একজন খুব বুজুর্গ লোক ছিল, তখন সেই সময় সম্ভবত উনি বেঁচে ছিলেন না, আমাদেরকে বললো যে তার কাছে চলে যেতে। আমি এবং আমার সাথে যারা খেলাধুলা করতো এবং আমার যারা নির্ভর ছিলেন তারা আমরা চলে গেলাম হলো হুজুরের কাছে, সেটা হলো পূর্ব নাখালপাড়া বলা হতো, আমরা পশ্চিম নাখালপাড়ায় ছিলাম এবং সেই হুজুরের কাছে আমরা গেলাম এবং বিস্তারিত তাকে আমরা বললাম। সে শোনার পর আমাদেরকে বললো ঠিক আছে আমার যাওয়ার দরকার নাই, তোমার এখানে বড় কেউ আছে কিনা, আমরা বললাম যে হ্যাঁ বড় কেউ আছে। তাহলে ঠিক আছে আমি একটা তেল পড়া দিয়ে দিচ্ছি, এই তেল পড়াটা ঠিক এইভাবে ব্যবহার করবো। কিভাবে ব্যবহার করতে হবে, তেল পড়াটাকে একটা সুতলি তেল পড়াটা একটা বোতলের মধ্যে দিল, আমাদেরকে হয় কিনে আনতে বলেছিল, আমরা কিনে নিয়ে গেছিলাম অথবা তার কাছ থেকে দিয়েছিল, আমার ঠিক এক্সাক্ট মনে নিয়ে আমার
আচ্ছা
আমরা তেল পড়াটা নিয়ে চলে আসলাম, এসে আমার সাথে গাড়ি ছিল তাদের নিয়ে আসলাম এবং তাদের কিভাবে করতে হবে তখন আমি বর্ণনা করলাম যে এই তেল পোড়াটা সুতলির মধ্যে তেলটা পুরোটা মানে সুতলির মধ্যে পুরোটা তেলটা মাখতে হবে ভালো মতো করে, মেখে সুতলিটা মধ্যে আগুন দিয়ে যে সুতলি থেকে যে ধোঁয়াটা বের হবে সেটা তার নাকে দিতে হবে।
আচ্ছা,
এবং হুজুর কিন্তু আসলো না, বলছি এটা করলেই যথেষ্ট সব ঠিক হয়ে যাবে। এটা এবং আগের ঘটনা যেরকম বাবা আমার সাথে ছিলেন এই ঘটনাতে পুরো কাজটা সে করবে এবং আমরা তাকে ধরে রাখছি, আমরা ধরে রাখছি, আমি জিনিসটা দিলাম তার হাতে, সে সুতলিটা পেয়ের মধ্যে ডুবানোর পরে আগুন ধরালো, আগুন ধরানোর পরপরই ধোঁয়াটা নাকের মধ্যে দিল, নাকের মধ্যে দেওয়ার সাথে সাথে সে চিৎকার এবং সে আগের মতোই আমি আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি এবং মানে অনেক কিছু বলছে, আমি মানে অনেক কিছু বলছে সে যে চলে যাচ্ছি বা আমি মানে কোন একটা কিছু বলছে সেটা এক্সাক্ট আমার মনে নেই মুহূর্তে, তা অনেকক্ষণ দেওয়ার পর সে নিঃশেষ হয়ে যায়।
আচ্ছা,
নিঃশেষ হয়ে যায় এবং এরপরে আর সে কিছু বলতে পারে না, দেখলাম যে তার আর কোন যে আগে যে চিলি চিলি করতো বা রাতভাবে করছিল এগুলো কিছু সে করছে না, নর্মাল হয়ে গেল এবং মানে সে এবং এটাও বলা হলো যে সে চলে যাচ্ছে এখন, আর এটাও বলা হয়েছিল তুই কি আর তুই কি যাবি তুই তুই করে বলা হচ্ছিল তুই কি যাবে, হ্যাঁ সে যাবে এরকম একটা পর্যায়ে সে চলে যায়। আপনি একবার বলছিলেন যে এরকম কিছু আছে কিনা, অবশ্যই এরকম কিছু আছে, মানে এত লোক কখনোই দেখতো না বা এরকম ঘটনা ঘটতো
ঘটনা একসাথে
এবং এটা এই জিন থাকবে এবং পৃথিবীর ধ্বংস পর্যন্ত জিন থাকবে।
থ্যাংক ইউ সো মাচ, ঘটনার দুটো ঘটনা শেয়ার করেন এবং অনেক ব্যস্ত থাকার পরে অনেকে আপনারা এখানে এসছেন, ধন্যবাদ। মানে জানাবো কিভাবে আমি জানি না, মানে সেই ভাষাটা আমার জানা নেই, আমরা হাতের সময় খুবই কম, আবারও ফিরে আসে আমানি ভাইয়ের কাছে একটু ছোট্ট কোন একটা ঘটনা যদি সবাই বলবেন একটু অল্প অল্প করে, এক সেকেন্ড আমি আরেকটা শুনতে চাই।
তোমার এই ঘটনাটা খুব ছোট্ট একটা ঘটনা, যেহেতু আজকে মানে কাজের মানুষদের নিয়ে কথা হচ্ছে তো আমার খুব কাছ থেকে দেখা, তো আমি তাকে কাজের মানুষ বলবো না, কারণ দীর্ঘদিন উনি আমাদের নানা বাড়িতেই ঘর করেন।
যাওয়ার আগে আমি একটু থামাবো প্লিজ, আমি একটু থামাবো, কারণ যারা SMS করেছেন তারা খেপে তখন মনে হয় একদম অবস্থা খারাপ হয়ে গেছে তাদের। মুভমেন্ট লিখেছেন ফ্রম খুলনা, সুন্দরবন থেকে শোভন খুলনা থেকে লিখেছেন, ভাই ভীষণ ভয় লাগছে, সাথে ভয় ভয় করছে, আরো শুনতে ইচ্ছে করছে, আমরা আরো বেশি শোনাবো আপনাদেরকে। সাবা, দিশা, শোভন ফ্রম মিরপুর, SMS টা না পড়লে প্রবলেম নেই, কজ এত এনজয়েবল একটা প্রোগ্রামের জন্য really very thankful to Bhoot FM yum ami ashole ki bolbo je mane apnader jonno apnader jonno mane somosto kichu apnader kore je apnara atharat porjonto shunchen and mane mane ami jeta bolbo je আমি বেশি মানে আপনাদের প্রতি আমি অনেক বেশি থ্যাঙ্কফুল। বাংলা ভূত আমাকে বলেছেন চিটাগং থেকে, রাসেল ভাই ভূত FM শুনি শুনছি এবং শুনতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। টমস তানজিল আমাদের SMS করেছেন, বলছেন যে অসম হচ্ছে আজকে, থ্যাংক ইউ সো মাচ, আমাদের সঙ্গে থাকুন, স্টেজ ইন টু রেডি ফুড অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুড। সৃষ্টি মোহাম্মদপুর থেকে আমাকে বলছেন, লাস্ট 10 মান্থস ধরে রেগুলার ভূত FM শুনছি, অনেকদিন আম্মুর আম্মুর কি বলবো যে মন আচ্ছা মানে বকা বকা বকি শুনছেন, তারপর শুনছেন আম্মুর কথা শুনতেও হবে আবার মাঝে মাঝে, না হলে কিন্তু খুব বেশি অন্যরকম হয়ে যাবে। এনিওয়েজ, আমরা যারা SMS পাঠাতে চান আরো বেশি তাদেরকে SMS পাঠানোর নিয়মটা বলে দিই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন শাউট SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাকে SMS করেছেন মাইমুন, আমাকে মিজান SMS করেছেন চট্টগ্রাম থেকে, ইস্তিয়াক আমাকে SMS করেছেন ইস্তিয়াক রাব্বি খুলশি চিটাগাং থেকে, আমাকে SMS করেছেন শোভন এবং আমাকে SMS করেছেন তিনি বোনের সাথে ভূত FM শুনছেন, হিটলার আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি যে নিশাবাবু, ওকে আমাদেরকে SMS করেছেন নিগার, নিতু গাজীপুর থেকে SMS করেছেন, আসিফ চেপানগঞ্জ থেকে SMS করেছেন এবং তিনি অনেক পছন্দ করেন সেই পছন্দের কথা জানিয়েছেন, আমাকে বিল্লি SMS করেছেন, SMS করেছেন অকুল রাজবাড়ি, থেকে এবং আমাদের এসএমএস করেছেন বেনি। যাই হোক রামানি ভাই, শেষ করে আপনার ঘটনাটা।
আমি তাকে কাজের মানুষ বলবো না, কারণ উনি আমাদের আত্মার মতো হয়ে গেছিলেন। আমার নানা বাসায় নানা বাড়িতে প্রায় উনি 30 বছর ধরে এবং বর্তমান পর্যন্ত উনি আছেন। আমার জন্মের আগে থেকে উনি ছিলেন, আমাকে উনি অনেক আদর করতেন। উনাকে কাছ থেকে রেখেছিলাম। এটা হচ্ছে আপনার শিবগঞ্জের ছত্রজিৎপুর গ্রামটার নাম।
ওকে,
আমিও তার নামটা জানি না, আমরা সবসময় তাকে বলতাম কমার মা। যমুনা সেতুটাও হয় নাই তখন, ঢাকায় আসতে প্রায় 1.5 থেকে 2 দিন লাগতো এবং ওটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল ছিল এবং সেখানে মানে শহরে মানুষ প্রায় বললে ছিল না এবং আঞ্চলিক ভাষায় কথাটাই ছিল সবচেয়ে বেশি। এখানে শুদ্ধ বাংলায় তেমন আমি কাউকে কখনো কথা বলতে দেখি নাই। আমার মা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যায়, মারাত্মক অসুস্থ, এবং একদিন পরেই সে আবার ভালো হয়ে যায়, কিন্তু তার শরীরটা পুরো ভেঙে যায়। এবং একজন মানুষ তার মতো এখন শুদ্ধ বাংলায় কথা বলতে পারবে না, সে যেভাবে শুদ্ধ বাংলায় কথা বলে, অথচ তার মানে ওই অর্থে আমরা যদি বলি তার ভাষাটা প্রথম দিকে ছিল মানে অত্যন্ত আঞ্চলিকতায় ভরা এবং সে জীবনে কোনোদিন শহর দেখে নাই কিংবা পাশের বিভাগীয় শহরগুলো তো পর্যন্ত যায় না, এমনকি তার কোনো আত্মীয় স্বজনও কোথাও থাকে না, কিন্তু একদিনের ব্যবধানে তার কথায় কোনো আঞ্চলিকতা নাই এবং সে শুদ্ধ বাংলায় কথা বলে, কিন্তু তার শরীরটা পুরো ভেঙে গেছিল এবং মানে তারপর থেকে এখন পর্যন্ত সে অসুস্থ থাকে। তো তার কাছ থেকে শোনা, ওই নানা বাড়ির সামনে একটা বিশাল কদম গাছ, সেই কদম গাছ থেকে কোনো একটা কিছু তার উপরে মানে ভর করেছে এবং বর্তমান পর্যন্ত আছে এবং সে কারণেই উনি অসুস্থ। আর একটা যেটা রাসেল ভাই, এটা আপনিও হয়তো জানেন যে কিছুদিন আগে আমরা ডিসকভারি চ্যানেল দেখেছিলাম এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল যে নেপালে একজন নিজেকে অবতার হিসেবে দাবি করেছিল এবং সেটা ডিসকভারি চ্যানেল প্রায় 9 দিন অথবা 12 দিন আমি দেখতে বলতে পারছি না লাইভ করেছিল যে 12 থেকে 15 দিন পর্যন্ত সে না খেয়ে আছে, তার কোন খাবার দরকার হচ্ছে না এবং একদিন হঠাৎ করে কিভাবে যেন মানে সেখানে যারা দর্শনার্থী ছিল তারা বলছেন যে আগুনের উপরে উনি নৃত্য করছিলেন, সে অবতার যে নিজেকে অবতার হিসেবে দাবি করছিলেন এবং তারপর থেকে তার কোন সন্ধান আর পাওয়া যায় নাই। এবং ভারতে একজন দাবি করেছেন, এটাও পত্র পত্রিকা অনেক আসছে, যে সে 150 বছর পর্যন্ত না খেয়ে থাকতে চায় এবং সে না খেয়ে আছে এবং এটাও স্যাটেলাইট চ্যানেলগুলো লাইভ করেছে এবং দেখেছে যে সে হসপিটালের ভেতরে 15-20 দিন কোন রকম খাবার সে গ্রহণ করছে না এবং সে বলছে যে আমি সূর্য থেকে খাবার গ্রহণ করি, যেটা সাধারণত গাছ শাক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিয়ে থাকে। সুতরাং এরকম অনেক কিছুই
অমীমাংসিত থেকে যায়,
অমীমাংসিত থেকে যায় এবং থাকাটাই ভালো, নাহলে তো জীবন বৈচিত্র্যময় হতো না।
একদম, আমার মনে হয় যে কোনো কিছু 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 জিনিস অমীমাংসিত থাকাই সবচেয়ে ভালো। আমাকে এস এম এস করছেন ওহি, আর এস এম এস করছেন আমাদেরকে শান্তিনগর থেকে, এছাড়া জামি আমাদের এস এম এস করছেন মিরপুর থেকে এবং আমাদেরকে এস এম এস করছেন, আচ্ছা আমাদেরকে বলেছেন যে আমি জামি বেসিক্যালি বলেছেন যে ভাষাটার কথা আমরা বলছি মিরপুরে সেই ভাষাটায় যেন একটা সেই ভাষা থেকে যেন একটা লাইভ করা হয়, কেউ রাজি হবে না ভাই। আপনি পারমিশন জোগাড় করে দিলে আমি ডেফিনেটলি মানে আমি 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 রাজি আছি, ইনশাল্লাহ সেখানে আমরা চলে যাবো। বাইজিদ কুড়িগ্রাম থেকে এসএমএস করেছেন এবং তিনি এখন ধানমন্ডিতে থাকেন এবং তারও অনেক ঘটনা হচ্ছে, আমি বলবো আপনি অবশ্যই ডেভিও করে ভূত এফ এম এ ইমেল করে দিন, ভূত এফ এম BIGWT FM@radio.radioforty.fm এখানে আপনার ছবি ইমেল করে দিতে পারেন। হিমেল প্রান্ত আমাদের এস এম এস করছেন, এস এম এস করছেন আমাদেরকে নবীলা, এছাড়াও আমাদের এস এম এস করছেন দেখতে পাচ্ছি সাগর টিকাতুলি থেকে, জাহিদ আমাদের এস এম এস করছেন, জাহিদ প্লাস আরো অনেকে তারা সবাই একসঙ্গে শুনছেন আর কি। তো যারা এস এম এস করতে চাচ্ছেন এখন তাদেরকে বলে দেয় এস এম এস করার নিয়মটি ছোট্ট করে, মোবাইলের মেসেজ অপশনটি ট্যাপ করে ফেলুন, SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠাতে 9840 নম্বরে। আমার যেটা মনে হয় যে আপাতত আর কারো ঘটনা নাই বোধহয় না, আচ্ছা তো ছোট্ট করে বলতে হবে, একদম হাতে 2-1 মিনিট সময় আছে, 2-1 মিনিট সময়ের মধ্যে খুব শর্ট করে বলে ফেলতে হবে।
আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, আবার আমি অপূর্ব। তো আমি আসলে আমার বাবার একটা ঘটনা বলবো। বাবা আউট অফ কিউরিওসিটি বিয়ের পর পর ভ্যাকিন 93 I guess Jean encountered করেছিলেন
I'm going to go to the next one.
This track was downloaded from FusionBD.com.